পুলিশ চিৎকার করছে, জুলেখা জুলেখা জুলেখা। কিন্তু ততক্ষণে জুলেখা লাশ হয়ে ঝুলে আছে গাছের ডালে, পা থেকে টপ টপ করে পড়ছে রক্তের ফোঁটা। এখন সেই লাশ নিয়ে তারা কিভাবে পাড়ি দেবে ওই জঙ্গলের পথ? সবাই জানে ওখানে যারা যায় তারা কোনোদিন আর ফিরে আসে না। নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি আহমেদ রোহান লিখছি যশোর থেকে। আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। আমার বাসা অনেক দূরে হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনাবেন। আজ আমি আপনাদের মাঝে একটি অতি বাস্তব এবং লোমহর্ষক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে ভারতের মুম্বাই প্রদেশের কোন একটি জায়গায়। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমারই নিজ এলাকার এক ভদ্রলোক, তার কাছ থেকে তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। কিছু স্থানের নাম সঙ্গত কারণে গোপন রাখা হবে এবং তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সো লিসনার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলে নিই, লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত কিছুদিন আগে ভারতের মুম্বাই শহরের কোন একটি জায়গায় জুলেখা নামক একটি যুবতী গলায় ফাঁস নিয়ে খুব বাজেভাবে আত্মহত্যা করে। আত্মহত্যা করার কারণ হল, জুলেখা তার স্বামী ফয়েজের সাথে সেই দিন সকালে কোনো একটি বিষয় নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া করে। কথা কাটাকাটির একটি পর্যায়ে তার স্বামী ফয়েজ বাসা থেকে বের হয়ে যায় যাতে ঝগড়া থেমে যায়। কিন্তু কে জানত সে চলে যাওয়ার পর এমন একটি অঘটন ঘটবে। জুলেখা ছিল ভীষণ রাগী প্রকৃতির। তার স্বামী বাইরে চলে যাওয়ার পর সন্ধ্যা নাগাদ বাসার কোন একটি গাছের উঁচু একটি ডালে জুলেখা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ফয়েজ আনুমানিক রাত 8টার দিকে বাসায় ফিরে আসে। মনে করে এতক্ষণে হয়তো তার স্ত্রীর রাগ কিছুটা কমেছে, কিন্তু সে বাসার ভেতরে ঢোকা মাত্রই কেন জানি তার সারা শরীরে এক অলৌকিক ভার অনুভব করে। মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চারিদিকে কেমন একটা শুনশান নীরবতা, গুমোট ভাব। বাসায় কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই, বাসাটা যেন পুরোই খাঁ খাঁ করছে। বাসার ভেতরে থাকা গাছটির ওপর তিন চারটা কাক কা কা করে চলেছে। ফয়েজ বলল, জুলেখা জুলেখা আই জুলেখা, কিন্তু কোনো সারা শব্দ নেই। সে দৌড়ে ঘরের ভেতরে যায়, দরজাটা আগে থেকে খোলা ছিল, ভেতরে গিয়ে সুইচ অন করে। দেখি ঘর পুরোই ফাঁকা। এবার তার বুকের ভেতর ধরফরানি শুরু হয়ে যায়। সে উঠোনে থাকা সেই গাছটির নিচে এসে দাঁড়ায় এবং এদিক সেদিক জুলেখাকে খুঁজতে থাকে। এবার সে লক্ষ্য করে ওপর থেকে তার ঘাড়ের ওপর গরম কিছু তরল পদার্থ পড়ছে। ফয়েজ ঘাড়ে হাত দিয়ে হাত সামনে এনে চমকে যায়। একি রক্ত! সে তার মাথাটা উঁচু করে উপরে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় তার স্ত্রী জুলেখা গলায় ফাঁস দিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুলছে। তার জিহ্বা অনেকটা বেরিয়ে এসেছে, তার চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে এবং বড় বড় করে সে তাকিয়ে আছে, যেন এই বুঝি চোখগুলো বেরিয়ে আসবে। সেই সাথে প্লাস্টিকের শক্ত দড়ির চাপে জুলেখার গলা ছিঁড়ে তা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এ যেন তার স্ত্রী নয়, বরং একটি স্বয়ং পিশাচিনী। তখন ফয়েজ বাইরে দৌড়িয়ে তার অতি পরিচিত কিছু মানুষদের ডাক দিয়ে নিয়ে আসে বাসায়। অল্প সংখ্যক লোক ডেকে আনার মূল কারণ হল, আসলে ফয়েজ এবং জুলেখা দুজনেই বাংলাদেশী। কিছু বছর আগে জীবিকা নির্বাহ করার জন্য ভারতের মুম্বাই শহরে তাদের আসল পরিচয় ও ধর্ম লুকিয়ে বিভিন্ন কাজকর্ম করত, আর তাদের গোটা পরিবার থাকে বাংলাদেশে। যাই হোক, কিছু সাহসী যুবক গাছটি থেকে জুলেখার মৃতদেহটি অনেক কষ্টে নিচে নামায়। তখন ফয়েজ সাথে সাথে বাংলাদেশে খবর পাঠায় এবং তাদের মেয়ের এই অবস্থার কথা জানলে পরিবারের সবাই শোকে ফেটে পড়ে এবং পরামর্শ দেয় যে কোনো মূল্যেই হোক তাদের মেয়ের লাশ দেশে আনতে হবে। এটা কিন্তু সহজ ব্যাপার না, কারণ তারা ভারত সরকারের নিয়ম ভঙ্গ করে ভারতে এতদিন অবস্থান করছিল। এবার ফয়েজ লোক ঠিক করতে থাকে তার স্ত্রীর লাশটাকে যেভাবেই হোক গোপনে দেশে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এই লাশ গোপনে কেউ নিতে রাজি হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে কিছু লোককে পায়। তারা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজি হয়। সংখ্যায় তারা চারজন, চারজনই ছিল সুঠাম দেহের এবং অনেক সাহসী। তাদের চারজনের নাম হাশেম, কালিদাস, মফিজ ও বাবু। তারা চারজন সাথে ফয়েজ মোট পাঁচজন মিলে এই লাশটিকে নিয়ে আসবে বাংলাদেশে। তাদের ভেতর সর্দারের দায়িত্ব পালন করবে কালিদাস নামক একজন ব্যক্তি। তারা যেহেতু লুকিয়ে আসবে, সেহেতু তাদের যাওয়ার শর্টকাট পথ নির্বাচিত হল। মুম্বাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গাড়িতে করে গিয়ে তারা থামবে। তারপর একটি বড় জঙ্গল সামনে পড়বে এবং সেই জঙ্গলটি দীর্ঘ সময় অতিক্রম করতে হবে কোনো যানবাহন ছাড়াই। জঙ্গলটি খুবই ভয়ঙ্কর। লোকমুখে এই জঙ্গলকে নিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা প্রচলিত আছে। রাতে কেন, দিনের বেলাতেও সেখানে কোনো মানুষ যাতায়াত করে না। যাই হোক, জঙ্গল শেষ করে একটা লং রুট তাদের যানবাহনে পাড়ি দিতে হবে। তার পরের চিন্তা ভাবনা পরে, কিন্তু মূল বিষয় হল এই জঙ্গলটা পাড়ি দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন ব্যাপার। এবার তারা অনেক কষ্টে গোপনে একটি কফিন জোগাড় করে এবং তারই ভেতর সেই জুলেখার বিভৎস লাশটিকে রেখে দেয়। ততক্ষণে লাশটার অবস্থা আরও বিকৃত হয়ে গিয়েছে। তারা লাশটার কফিনের ভেতর রেখে কফিনের মুখটি পেরেক দিয়ে আটকে দেয়। লাশটি নিয়ে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। সব প্রস্তুতি শেষ করে লাশটি নিয়ে রওনা দিতে দিতে রাত দশটার মতো বেজে যায়। তারা লাশটি নেয়ার জন্য একটি অতি পরিচিত ছোট পিক আপ জোগাড় করে ফেলে। যেহেতু ছোট পিক আপ গাড়ি, সেহেতু গাড়ির ভেতর ড্রাইভারের পাশে একজন বসবে যে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর বাকি চারজন গাড়ির পেছনে, অর্থাৎ গাড়ির ডালার ভেতরে বসবে। মাঝখানে রাখা হবে কফিনটিকে। কফিনটা শক্ত কাগজ দিয়ে ঢেকে রাখা হয় যাতে করে কেউ বুঝতে না পারে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে তারা সমস্ত পুলিশি ঝামেলা এড়িয়ে তাদের লাশ নিয়ে যাত্রা শুরু করে। কিছু সময় লাশটা নিয়ে যাওয়ায় খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু একটি বিষয় তারা পাঁচজনই খেয়াল করে, যে কফিনটা কিছু সময় পরপর নড়ে নড়ে উঠছে। মনে হচ্ছে যেন ভেতরে কোনো বড় ধরনের পাখি আটকে গেছে। পাখিটি মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে, কিন্তু তারা মনের ভুল ভেবে সেদিকে পাত্তা না দিয়ে চলতে শুরু করে। একটু পর তারা আরো খেয়াল করে, তাদের গাড়ির পাশ দিয়ে মনে হচ্ছে যেন হাজার হাজার বাঁদরের দল একসাথে উড়ে উড়ে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। আবার এদিকে গাড়ির উপরে খাঁ খাঁ করে ডাকছে কিছু সংখ্যক কাকের দল, যা শুনলে বুকের ভেতর এক অজানা ভয় এসে দানা বাঁধে। এই সবকিছু যেন এক অশরীরীকে আমন্ত্রণ জানাচ্ছে। এদিকে ফয়েজ এতদিন যাবত জুলেখার জীবন সঙ্গী হিসেবে ছিল, সেই আজ জুলেখার মৃত কফিনটার দিকে তাকাতেই ভয় পাচ্ছে। ওদের চারজন সদস্যের ভেতর থেকে একজন প্রচন্ড ভয় বলে ওঠে,
উস্তাদ, এ লাশে সমস্যা আছে, আমি যাব না, যাব না আমি।
ওদের ভেতরে যে সর্দার, সে গাড়ির সামনে থেকে বলে,
আরে ওসব কিছু না, আমি তো আছি, কোনো ভয় নেই। এই বলে সবাইকে আস্থা দেয়। এবার সবাইকে অবাক করে দিয়ে গাড়ির পেছনে থাকা কফিনটা বেশ জোরে জোরেই নড়তে থাকে আর ভেতর থেকে ডানা ঝাপটানোর আওয়াজ সবাইকে আটকে দেয়। গাড়ির সামনে থেকে সর্দার পরিস্থিতি বুঝতে পেরে বলে, যে যা পারো সুরা মন্ত্র পড়তে থাকো। এদিকে ড্রাইভার কাঁপা কাঁপা শরীরে দ্রুত গাড়ি চালাতে থাকে। এভাবে চলতে চলতেই এক সময় তারা গন্তব্যে পৌঁছায়। এবার তাদের কফিনটি কাঁধে নিয়ে পাড়ি দিতে হবে এই ভয়ঙ্কর জঙ্গল। যথারীতি ড্রাইভার দ্রুত লাশটি পিকআপ থেকে নামিয়ে তার ভাড়া বুঝে নিয়ে সেই স্থান ত্যাগ করে। তখন মৌসুমটা ছিল বর্ষাকাল। সেদিন আকাশে প্রচুর ঘন কালো মেঘ, হালকা হালকা ঠান্ডা বাতাস, সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই সাথে আকাশের বুক চিরে মাঝে মাঝে হালকা বিদ্যুতের ঝলকানি, সাথে চারিদিকে বিদ্যুতে অন্ধকার, সামনে এক হাতে দূরেও কোনো কিছু দেখা যায় না। এবার তারা পাঁচজন কফিনটা কাঁধে নিয়ে পাড়ি দেবে এই ভয়ঙ্কর জঙ্গল। কফিনটার সামনে ধরে মফিজ আর বাবু, পেছনে ধরে ফয়েজ ও হাশেম, আর কালিদাস সামনে থাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই তারা পাঁচজন কফিনটা কাঁধে তুলে নিয়ে অন্ধকার ভুঁড়ে সামনে চলতে থাকে, অনুসরণ করে কালিদাসকে। এভাবেই তারা পাড়ি দেয় এক পৈশাচিক রাত। কর্তমক্ত এই জঙ্গলের ভেতর দিয়ে কালিদাস এক হাতে একটা মশাল ধরিয়ে নেয় আর অন্য হাতে একটা তিন ব্যাটারির টর্চ। চলতে থাকে সামনের দিকে। একটু পর কফিন কাঁধে চারজন অনুভব করে তাদের কফিনটা প্রচুর পরিমাণ গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন ভেতরে আগুন জ্বলছে, তারা আর সইতে পারছে না। তারা চারজনই কফিনটি নিচে নামিয়ে রাখে। এবার সামনে থাকা কালিদাস ঘটনা শুনে কফিনে হাত দিয়ে দেখে, স্বাভাবিক, কোনো গরমের চিহ্ন নেই। এবার কালিদাস সবাইকে আস্থা দিয়ে বলে, রাতের বেলা লাশ নিয়ে গেলে এরকম একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক বিষয়, চিন্তার কোনো কারণ নেই। এই বলে তারা চারজনই আবার কফিনটা কাঁধে তুলে নেয়, আবার সামনের দিকে চলতে শুরু করে। দুই থেকে তিন মিনিট পরেই তারা খেয়াল করে তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে এপাশে এবং ওপাশে বড় ধরনের কিছু একটা চলে গেল। সবাই আঁতকে ওঠে। একটু পর তারা খেয়াল করে তাদের থেকে একটু দূরে অন্ধকারের ভেতর থেকে হিংস্র কিছু একটা গড়গড় শব্দ করছে। পাঁচজনই ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায়। তখনও আন্দাজ করতে পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তারা দেখতে পায় অন্ধকারের ভেতর দিয়ে দুইটি লাল চোখ জলজল করছে এবং তাদের দিকে যেন তাকিয়ে আছে। এ যেন মনে হচ্ছে সেই পিশাচরূপী জন্তুটা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, ছিন্ন ভিন্ন করে ফেলবে সবাইকে। তারা পাঁচজনই থেমে যায়। তখন তারা আরও একটি বিষয় খেয়াল করে, অলৌকিকভাবে তাদের লাইটের আলোটাও অনেকটা কমে এসেছে, কিন্তু চার্জ তো ছিল, ব্যাটারিও ঠিক আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের সাথে কি হতে চলেছে। ভয়ে তাদের কাঁপুনি উঠে যায়, তারা যেন নড়তে পারছে না, পাগুলো যেন কিসের সাথে আটকে গেছে। এবার কালিদাস সাহস করে জোরে জোরে তাদের ধর্মের কিছু মন্ত্র পাঠ করে সাথে থাকা দেয়াশলাই কাঠি বের করে আগুন জ্বালিয়ে সেদিকে ছুড়ে মারে এবং চোখ দুইটা যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক। তারা আবার সাহস নিয়ে চলতে শুরু করে। তাদের ভয়ে এমন একটা অবস্থা হয়, না পারছে পেছনে ফিরে যেতে, না পারছে সামনে এগিয়ে যেতে। এভাবেই চলতে চলতে তারা ঠাহর করতে পারে। তারা জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছে। তখন গভীর রাত, চারপাশ শুনশান নীরবতা, নিজেদের নিঃশ্বাস পর্যন্ত তারা শুনতে পাচ্ছে। তারা হঠাৎ খেয়াল করে পাশের বড় বড় গাছের ডালগুলো খুব জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে যেন এক গাছ থেকে আরেক গাছে কিছু একটা লাফিয়ে লাফিয়ে চলছে। তারা দাঁড়িয়ে একটু খেয়াল করে দেখে, তাদের থেকে সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক লোম সবয়ব, সারা শরীরে বড় বড় কালো লোম, যে কিনা দেখতে অনেকটা বাঁদরের মতো বিশাল দেহের আর মুখটা নেকড়ের মতো। তারা খেয়াল করে অবয়বটির গাল থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ভয়ে তাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। অবয়বটির দিকে কালিদাস লাইট মারতেই সেটি তাদের মাথার উপর দিয়ে উড়ে ভয়ঙ্কর আওয়াজ করে অন্ধকারে মিলিয়ে যায়। এবার তারা কফিন নিয়ে আর সামনের দিকে যেতে সাহস পায় না। তারা এবার তাদের পাশ থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায় এবং এত ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ যা শুনে তাদের বুক কেঁপে ওঠে। এদিকে তারা খেয়াল করে তাদের সারা শরীর লাল রক্তের মতো কিছুতে ভরে গেছে। একটু ভালো করে খেয়াল করে তারা দেখে তাদের কফিন থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে তাদের কাঁধে এসে পড়ছে এবং এটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে যায় এবং কালিদাস বলে, তোমরা কোনো দিকে পাত্তা না দিয়ে দ্রুত চলতে থাকো। কিন্তু ভয়ে কেউ চলতে পারছে না সামনের দিকে। এবার তারা চলতে চলতে পেছন থেকে শুনতে পায় এক পৈশাচিক হাসি যা পুরো জঙ্গলটাকে কাঁপিয়ে তুলছে। তারা আর সহ্য করতে পারছে না, পেছন থেকে হাসিম বলে, আমি সবার নিতে পারছি না, সবাই চলো পালাই। কালিদাস বলে, চুপ, সবাই চুপ থাকো, সুরামন্ত্র যে যা পারো পড়ো। তারা এবার কিছুটা আন্দাজ করে। তারা আস্তে আস্তে তাদের নির্দেশনা অনুযায়ী পথে না গিয়ে জঙ্গলের আরো গভীরে অর্থাৎ ভুল পথে ঢুকে পড়েছে। তারা দেখে তাদের সামনে একটি বড় খালের মতো জায়গা। এটি ম্যাপে ছিলই না, যার কারণে তারা ঠাহর করতে পারেনি তারা আসলে কোন পথে যাচ্ছে। খালের পাশ থেকে হাজারো শেয়ালের ডাক। ভাবুন তো, এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে কফিন কাঁধে পাঁচটা প্রাণী চলছে, কেমন লাগবে তখন? এবার তারা খালের পাশ কাটিয়ে যাওয়ার সময় অনুভব করে তাদের কফিন ভেতরে নড়ছে। এবার তারা ভীষণ ভয় পায় এবং সেই সাথে কেউ কোনো কিছু চিবিয়ে খেলে যেমন কর্মর একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ শুনতে পায়। এবার মনে হচ্ছে যেন ভেতর থেকে লাশটি বেরিয়ে আসতে চাচ্ছে, প্রচণ্ড ধস্তাধস্তি। তারা চিৎকার দিয়ে কফিনটি কাঁধ থেকে একটু দূরে সামনের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বেশ খানিকটা দূরে পিছিয়ে আসে। এবার তারা খেয়াল করে কফিনের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ, আবার সেটা থেমে গিয়ে চাপা কান্নার শব্দ। কফিনের সামনে তাকিয়ে তারা যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিশাল একটা লোমশ প্রাণী যার মাথা নেই, হাতের ইশারায় সে ওদের ডাকছে। এদিকে কফিনটি যেন ভেঙে চুড়ে যাচ্ছে, কফিনের মুখটি ভেঙে চুড়ে খুলে যাচ্ছে, পেরেকগুলো সরে যাচ্ছে। পাঁচজনই দেখতে পায় কোথা থেকে বিশাল দুইটি লোমশ প্রাণী, মুখটা অনেকটা মানুষের মতো, তারা কফিনের ভেতরে মুখ ঢুকিয়ে লাশটি খাচ্ছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট তারা এই দৃশ্য দেখে। পিশাচরূপী প্রাণী দুইটি তাদের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকায় এবং গড় গড় শব্দ করতে থাকে। এবার কালিদাস বলে, প্রাণ বাঁচাতে চাইলে সবাই পালাও। এই বলে তারা চিৎকার করতে করতে যে যেদিকে পারে ছুটতে থাকে। তারা খেয়াল করে তাদের পেছন পেছন সেই অবয়বরূপী প্রাণীগুলো দৌড়াচ্ছে আর গড়গড় করছে, সে সাথে শুনতে পাচ্ছে সেই পৈশাচিক হাসি। এরই মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জোরে জোরে বাতাস বইছে। তারা প্রাণ বাঁচানোর শেষ আশা নিয়ে অন্ধকারের ভেতর দিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, পথ যেন আর শেষ হয় না। কালিদাস আর ফয়েজ একসাথে দৌড়াচ্ছে, মুহূর্তেই পেছন থেকে তাদেরই একজন সঙ্গীর করুণ এবং ভয়ানক আর্তনাদ ভেসে আসে। মনে হচ্ছে যেন কেউ তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলেছে। তারা আরো ভয় পেয়ে যায়, ভাবতে থাকে আজই হয়তো শেষ দিন, তারা হয়তো ভয়ঙ্কর কোন পিশাচের শিকার হতে যাচ্ছে। ছুটছে তো ছুটছেই, এদিকে কালিদাস অনুভব করে তার পাটা কেউ যেন বড় বড় নখ দিয়ে খামচে ধরেছে। তাও সে জীবনের শেষ আশা নিয়ে নিজের শরীরের সব শক্তি দিয়ে দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয়। মনে হচ্ছে তার পা থেকে এক গুচ্ছ মাংস উঠে গেল, সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে ফয়েজ দূর থেকে একটা আলোর আভাস দেখে এবং বলতে থাকে, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। বলতে বলতে সে আলোর মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন ফয়েজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে মুম্বাই শহরের একটা হাজতে। তখন সে একজন পুলিশের কাছে জানতে চায় তার বাকি চারজন সঙ্গীর কথা। পুলিশ জানায় কাল গভীর রাতে যখন জঙ্গলের রোড দিয়ে তারা আসছিল তখন চিৎকার শুনতে পেয়ে গাড়ি থামায়। ফয়েজ গাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। এবার তারা একটু দূরে তাদের মধ্যে একজনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আরো খেয়াল করে তাদের পেছন থেকে কি যেন একটা লাফিয়ে লাফিয়ে আসছে, আর অতিরিক্ত বৃষ্টির কারণে তারা ভেতরে যেতে পারেনি। তারা বলে, তোমাদের সেই আহত ব্যক্তি মুম্বাইয়ের একটা হসপিটালে ভর্তি আছে এবং তার একটা পা খুবই ক্ষতবিক্ষত, মনে হচ্ছে কেউ সেখান থেকে মাংস তুলে নিয়েছে।
এবার মুম্বাই পুলিশ তার কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে সে উপায় না পেয়ে সব সত্যি কথা তাদের জানিয়ে দেয়। পুলিশ ফয়েজকে গ্রেফতার করে এবং তাকে সাথে করে নিয়ে যায় বাকি তিনজন সহ সেই কফিনটিকে উদ্ধার করতে। পুলিশ ফোর্স যখন জঙ্গলে পৌঁছায় তখন তারা দেখতে পায় কফিনটির মুখ ভেঙে চুড়ে পড়ে আছে এবং ভেতরে একটা মেয়ের মাথাবিহীন হাত খাওয়া ক্ষতবিক্ষত লাশ। শরীরের তিন ভাগের দুই ভাগ মনে হয় চলে গেছে কোনো জানোয়ারের পেটে, আর তা থেকে একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে। তার থেকে একটু পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো একটি মৃতদেহ। দেখে অনুমান করা যায় এটি হাশেমের দেহ। তারই কিছু সামনে এগোতেই দেখা মেলে আরো একটি মৃতদেহ, যে লাশটি শনাক্ত করা যায় মফিজের, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সবকিছু দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, হতে পারে কোনো জন্তুর বা অলৌকিক কিছুর। অন্যদিকে হাজার চেষ্টা করেও বাবুর কোনো সন্ধান মেলে না। পুলিশ সেই ডেড বডিগুলো একত্রে করে সেখানকার একটি শ্মশানে তাদেরকে জ্বালিয়ে দেয় এবং ফয়েজ ও কালিদাসকে কারাবন্দী করে এবং চড়া শাস্তির ব্যবস্থা করা হয়। অন্যদিকে পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যায়, বাবুর কোনো খোঁজ এই পর্যন্ত পাওয়া যায়নি। তো এই ছিল ঘটনা। এটা 100% সত্যি একটি ঘটনা। আপনি চাইলে আমি আপনাকে ঘটনার প্রমাণ হিসেবে কালিদাসের পায়ের ক্ষতবিক্ষত ছবিও শেয়ার করতে পারি। আর ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাংলাদেশ থেকে স্বয়ং ঘটনার ভুক্তভোগী জুলেখার বাবা। তারপরেও বরাবরের মতো রাসেল ভাই যেটা বলেন আমি সেটাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর একটা ছোট রিকোয়েস্ট, আমার প্রিয় মানুষটি ভূত ডট কম শুনতে খুবই পছন্দ করে এবং সেই আমাকে স্টোরি পাঠানোর জন্য অনেক উৎসাহ দিয়ে থাকে। সে হয়তো এই মুহূর্তে স্টোরিটা শুনছে, প্লিজ আপনার তরফ থেকে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন। ধন্যবাদ জানিয়ে দিলাম। এবং তারপর তিনি লিখছেন, ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই জানানোর অনুরোধ রইল। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি অন্যরকম এবং তিনি কিন্তু শেষে বলেছেন যে ঘটনাটি 100% সত্য এবং জুলেখার বাবা, যিনি নিজেও একজন ভুক্তভোগী, তার কাছ থেকে এই ঘটনাটি শোনা। আমি সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে ঘটনাটি পড়লাম, তবে বিশ্বাস করা বা না করার ভার আপনাদের ওপরেই ছাড়লাম। আমি কোনো মন্তব্য করতে চাই না এই স্টোরিটি নিয়ে। তবে একটা জিনিস মনে রাখবেন, ঘটনার শুরুতেই কিন্তু তিনি বলেছেন যে স্থান, কাল, পাত্র বা চরিত্রের নাম এগুলো কাল্পনিক। অর্থাৎ সঠিক জায়গার নাম আমরা জানতে পারছি কিনা সেই বিষয়ে ভেবে দেখতে হবে। তবে ঘটনা যেটা ঘটেছে, এটা ঘটে তাহলে নিঃসন্দেহে এটা ভীষণ 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 ভয়ঙ্কর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ফেসবুকে বলছিলাম যে কারা আমাদের সাথে ঘটনা পড়তে আগ্রহী, অর্থাৎ আমি যেমন ঘটনা পড়ি সেরকম ঘটনা পড়তে আগ্রহী। কারণ আমাদের কাছে অসংখ্য ঘটনা আসে, অনেক ঘটনা প্রচার করতে অনেক সময় লেগে যায়। সেই কারণেই আমরা চাচ্ছিলাম নতুন কিছু কণ্ঠস্বর। আমরা পেয়েও গেছি, তাদের মধ্যে একজন জুবায়ের, এবং জুবায়ের আজকে আমাদের বেশ কিছু ঘটনা পড়ে শোনাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আগে ভূত এফএম শুনতাম, কিন্তু তা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন ভূত ডট কম আসার পর অনেক বেশি খুশি হয়েছি। বলে রাখা ভালো ভাই, এটাই আমার পাঠানোর প্রথম ঘটনা। লেখার অভ্যাস নেই, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বাড়বো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির সময় 2011 সাল। সে সময় আমি কওমি মাদ্রাসায় হিফজি বিভাগে পড়তাম। দিনকাল ভালোই যাচ্ছিল খেলাধুলার মধ্য দিয়ে, কিন্তু হঠাৎ এক রাত আমাদের সব আনন্দ ছিনিয়ে নিল। আমরা বললাম এই জন্য যে আমার সাথে আমার বন্ধু শাহজাহানও ছিল। ঘটনার রাত, বলে রাখা ভালো, আমাদের হুজুর একজন কবিরা ছিল আর তার সাথে আমি সব সময় থাকতাম। কিন্তু ওই দিন একটা কাজের জন্য শাহজাহানকে সাথে নিয়েছিলাম। কাজটা হলো হুজুরের একটা তদবিরের জন্য স্রোতের নদীর পানি লাগবে। তাই আমরা দুজন যাচ্ছি নদীর দিকে। রাত তখন আনুমানিক 2-3। আমাদের কাছে একটা টর্চ লাইট ছিল। নদীর দিকে যেতে হলে রথের মধ্যে একটা প্রাচীন কবরস্থান, একটা বাজার ও একটা বিশাল ঘন বাগান পড়ে। আমরা গল্প করছি আর পথ চলছি। আর শাহজাহান ছিল একটু ভীতু টাইপের। আমরা যেই পথ দিয়ে হাঁটছি তা দিয়ে পাশাপাশি দুজন হাঁটা যাচ্ছিল না। তাই শাহজাহান বলল, তুই আগে হাঁট, আমি তোর পিছু পিছু হাঁটছি। এভাবে মিনিট দশে হাঁটার পর যখন আমরা কবরস্থানের কাছে এলাম, তখন শাহজাহান চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। আমিও ভয় পেয়ে গেলাম। আমি ওকে বসতে না দিয়ে বললাম, রে কি হয়েছে তোর? ও আমাকে দূরের একটা তালগাছ দেখালো, যেখানে একটা লাল শাড়ি পরা কেউ ঝুলে আছে। আমি ওকে অভয় দিয়ে বললাম, আরে ও কিছু না, ওটা তালগাছের শুকনো পাতা, চল নদীর দিকে চল। এরপর আবার পথ চলা শুরু করি। যখন বার্সারের কাছাকাছি আসি তখন আমরা পাশাপাশি হাঁটছি। এবার আমি দেখছি বেশ খানিকটা দূরে বার্সারের মাঝখানে কারা যেন বসে কি সব বলাবলি করছে, কিন্তু কি বলছে বুঝতে পারছি না। আমি ভাবলাম চোর ডাকাত হবে, যেহেতু নদীর ওই পারে ইন্ডিয়ার বর্ডার। আমি শাহজাহানকে দেখালাম, বিষয়টা ভয় পেয়ে গেল আর আমাকে বলল, চল ভাই ফিরে যাই। একটু পর ওইদিকে লক্ষ্য করে দেখি কেউ নেই, ভাবলাম চলে গেছে। এভাবে বাগান পেরিয়ে নদীর তীরে আসলাম আর আমি পানি নিতে নামলাম। আর তখন থেকে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, গাছগাছালির ডালপালা ভেঙে ভেঙে পড়ছে। যেহেতু হুজুর আমাকে বলছিল এসব হতে পারে তুই কোনো খেয়াল করবি না, আমি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে কলসি যেই নদীতে ডুবিয়েছি ঠিক তখনই শাহজাহানের চিৎকার। আমার ওর কথা মনেই ছিল না। ও বলছে, ভাই আমাকে ধরো ভাই, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আমি কলসি ফেলে রেখেই ওকে ধরতে গেলাম, কিন্তু ওরা কারা যেন খুব জোরে টেনে নিয়ে একটা গাছের গোড়ায় ফেলে দিল। আমি ওর কাছে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু হঠাৎ করেই আমার গলা টিপে ধরে আর আমার দিকে তাকিয়ে আমাকে একটা বিশ্রী হাসি দিয়ে বলল, রে পানি নিবি, আমাকে মারবি, এত সহজ? এবার তোকে কে বাঁচায় আমি দেখছি। কি ভাবছেন, ঘটনা শেষ? না, বরং এখান থেকে ঘটনা শুরু। এবার ও আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। আমি অনেক চিৎকার করার চেষ্টা করেও পারছি না, গলা থেকে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার আমি মাটি থেকে উঠে অন্ধকারের কোনো একদিকে দৌড় দিলাম। আমার তো দোয়াদৌড় মুখস্থ, কিন্তু আমি পড়তে পারছি না। এভাবে দৌড়াচ্ছি আর পেছন থেকে সেই পৈচাশিক হাসি আর বিভৎস গলায় আমাকে বলছে, পালাবি কোথায়, আজকে তো শেষ দিন। এই বলেও আমার সামনে চলে আসলো আর আবার আমার গলা টিপে ধরল আর বলতে লাগলো, তাজা রক্ত কতদিন খাই না, আজ খাবো। এই কথা বলে সে আমার গলা ছেড়ে দিয়ে দুই পা ধরে কয়েকবার ঘোরালো আর দূরে ফেলে দিল। আমি ভাবছি আমি কেন অজ্ঞান হচ্ছি না, এবার আর আমার নড়াচড়া করার শক্তি নেই। চুপচাপ শুয়ে আছি আর মনে মনে ভাবছি আজই আমার শেষ দিন। ঠিক তখনই দূরে কোনো এক মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো আর ওই পিচাসটা বলল, আজ বেঁচে গেলি কিন্তু বেশি দিন নেই তোর হাতে, আমি আবার আসব। আমি ফেল ফেল করে তাকিয়ে রইলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। এত কিছু হওয়ার পরেও আমি জ্ঞান হারাইনি। আমি চোখের সামনে সূর্য উঠতে দেখলাম আর খানিক বাদে কয়েকজন লোককে দেখলাম, তারা আমার কাছে এলো, এসে আমাকে বলল, তুমি এখানে এই অবস্থায়, তোমাকে ডাকাত বা সন্ত্রাসরা কি ফেলে রেখে দিয়েছে? আমি কিছুই বলতে পারলাম না। তারা আমাকে ধরাধরি করে একটা বাড়িতে নিয়ে গেল, ডাক্তার ডেকে আনলো। ডাক্তার বলল আমার দুই পা ভেঙে গেছে। আমাকে কিছু ওষুধ আর একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল। খানিক বাদে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ভেতরে স্বপ্ন দেখলাম, একটা অবয়ব মুখটা কালো কাপড়ে ঢাকা। সে আমাকে বলছে, কিরে তোর বন্ধুকে বাঁচাবি না, নামরো রক্ত দিয়ে মামুদ বানাবো, আর কি ভেবেছিস তুই বেঁচে গেলি? তোকে ইফরিত কখনোই ছাড়বে না। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বললাম, উঠতে কি আমি কোথায় ঘর? এটা একটা বিশাল বন, চারদিকে বড় বড় গাছপালা, আর তার মাঝে আমি। অন্ধকার নেমে আসছে। আমি দুয়ারে পড়তে থাকলাম। একটু পরে দেখি কয়েকজন লোক এদিক দিয়ে আসছে। আমার খুব ভয় করছে। আমি ভাবলাম কোন জিন হয়তো। তারা তিনজন ছিল, তাদের একজন আমার কাছে আসলো, এসে বলল তুমি কাজটা ঠিক করনি, তুমি তাদের ঘর বন্ধ না করলেও পারতে। ঘর বন্ধ এবং কার ঘর আপনাদের জানতে ইচ্ছে করে নিশ্চয়ই, তাহলে চলুন আপনাদের আরো 8 মাস আগে নিয়ে যাই। আমি নিজের রুমে পড়ছিলাম, হঠাৎ হুজুর ডাক দিয়ে বলল, আবির চলো একটা লোকের বাড়ি বন্ধ করতে হবে। সময়টা ছিল মাগরিবের পর ইশার আগে। আমি হুজুরের সাথে যেতে লাগলাম। দুজনে হাঁটছি, গ্রামের মেঠো পথ পেরিয়ে ধান ক্ষেতের আয়েল ধরে অপ করতে করতে পথ চলছি। ওই লোকটার বাড়ি ছিল মাঠের ধারে। তার বাড়ির আশেপাশে তখন বাড়িঘর নেই বললেই চলে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এসার রক্ত পার হয়ে গেছে। বাড়িওয়ালা লোকটি হুজুরকে বললেন, হুজুর কাজ শুরু করার আগে আমার মেয়েটাকে একটু দেখুন, আজ বিকাল থেকে অদ্ভুত আচরণ করছে। হুজুর গেলেন, আমি বাইরে চেয়ার পেতে বসে রইলাম। একটু পর আমাকে ডাকলেন। আমি গিয়ে দেখি মেয়েটা চোখ লাল করে বসে কেমন একটা গর্জন করছে। হুজুর আমাকে বললেন সুরাত জিন পড়তে। আমি পড়তে শুরু করলাম। মেয়েটা উঠে বসলো আর আমাদেরকে বলল, তোরা কিছুই করতে পারবি না, চলে যা। কেন এসেছিস, আমাকে চিনিস? হুজুর মেয়েটার হাত ধরে বসালো এবং রুকাইয়া শুরু করলো। জিনটাকে চলে যেতে বলল সে। জিনটা বলল গেলে সে মেয়েটাকে নিয়েই যাবে। একসময় জিনটা যেতে রাজি হয়, কিন্তু একটা ছাগল দাবি করে। অতঃপর সে চলে যায়। হুজুর মেয়েটাকে একটা তাবিজ দেয়। তারপর বাড়ি বন্ধ করার সময় আমি চার কোনায় আজান দিলাম। হুজুর দোয়া লেখা বড় বড় পেরেক পুঁতে হাদিয়া নিয়ে চলে আসলেন। ফেরার পথে আমি লক্ষ্য করলাম ধান ক্ষেতের আইলে কেউ বসে আছে। আমি হুজুরকে দেখালাম। হুজুর দেখে দাঁড়িয়ে গেলেন আর দোয়া পড়তে লাগলেন। একটু পর আওয়াজ হলো, ওই মেয়েটাকে তুই বাঁচাতে পারবি না হুজুর, আর তোরাও আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি কি জানিস, আমি হলাম ইফরিত। হুজুরের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। এরপর আমরা সেই বাড়িতে আবার গেলাম। মেয়েটার বাবাকে হুজুর বললেন, কালকে আপনি একটা ছাগল, 5 কেজি মিষ্টি, একটা মোরগ নিয়ে আমার বাসায় আসবেন, আর বাকি যা লাগে আমি ব্যবস্থা করছি। যেহেতু কাজটা নিশিরাতে করতে হবে তাই আমাকে পানি আনতে বলেন। যাই হোক, লোকটি আমাকে বলেন চোখ বন্ধ করো আর মন দিয়ে শোনো, কখনো এই কাজ আর করবে না। তারপর আমি চোখ খুলে দেখি আমার পাশে আমার বাবা মা ও পরিবারের সবাই। বাকি ঘটনা আমার দাদির কাছ থেকে শোনা। বলছেন, দাদি আমি রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দেখি উঠোনের মাঝে তুই পড়ে আছিস, আর আমি তোর দাদাকে বাবাকে ডেকে তোকে ঘরে নিয়ে গেলাম। তোর গায়ে অনেক জ্বর ছিল, ওই রাতে ডাক্তার ডেকে আনলাম। আজ 3 দিন পর তোর হুশ ফিরল। আমি বললাম, শাহজাহান কেমন আছে, ও কোথায়? দাদি শাহজাহানকে ডেকে আনল। আমি ওকে দেখি অবাক হয়ে দেখি ওর কিছুই হয়নি। আমি বললাম, তুই বাড়ি ফিরে কি করে? ও আমাকে অবাক করে দিয়ে বলল, ভাইয়া আমার তোমার সাথে নদীতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আব্বু বাইরের শহরে গিয়েছিল, তাই আম্মু আমাকে ওই দিন মাদ্রাসায় আসতে দেয়নি। এই কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তাহলে আমার সাথে কে ছিল, ইফরিত? হ্যাঁ, আসলে রাসেল ভাই প্রথম লিখলাম, জানি ভালো করে লিখতে পারিনি। আমার কাছে আরো ঘটনা আছে, আপনি বললে লিখে পাঠাব।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি কামরুল হুদা সুমন গাইবান্ধা জেলা থেকে লিখছি। সম্পূর্ণ নিজের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা জানাবো আপনাদের। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এমন কিছু ঘটনা আছে যা আমি পাঠাতে চাই কিন্তু সাহস করে উঠতে পারি না। শোনাবেন কিনা এই ভেবে যদি পড়ে শোনান তাহলে অবশ্যই পাঠাবো, এবং পড়ে শোনালে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে তিনি তার ফোন নাম্বার এবং তার ফেসবুক ইউজার নেম দিয়েছেন। চলে যাচ্ছি ঘটনায়। শুধুই কি স্বপ্ন? 20 জুন রাত 12টা, যথারীতি খাওয়া দাওয়া করে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। সারাদিন ভীষণ ক্লান্তির মধ্যে কেটেছে। শুনেছি ক্লান্তি পেলে নাকি মানুষের প্রচণ্ড ঘুম পায়। আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু হল না। নোটিফিকেশন মেসেজ চেক করে ঘুমিয়ে পড়লাম। মনে হয় রাত 1:20 বা 30 মিনিটে, ঠিক মনে নেই। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম থেকে ডেকে তুলল 3টা বাচ্চা মেয়ে, বয়স 4 বা 5 বছরের আশেপাশে। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম না এরা কিভাবে আমার ঘরে আসলো। আমি তো দরজা বন্ধ রেখেছিলাম, ভাবলাম ক্লান্তিতে হয়তো দরজাটা বন্ধ করিনি। উঠে বসে কোনো মতে ওদের জিজ্ঞেস করলাম, কে তোমরা, কি জন্য ডেকেছ? তারা আমাকে কি বলল জানি না, তবে এইটুকু মনে আছে তারা আমাকে তাদের সাথে যাওয়ার জন্য বলেছিল। এত ছোট ছোট বাচ্চা, কাউকে ডাকছে, বাধ্য করছে যেতে। উঠলাম, উঠে দেখি 3:44 বাজে। আজব, এই সময় কেউ ঘুম থেকে ওঠে নাকি? তখনও শরীরে ক্লান্তি মিশে আছে। উঠে তাদের সাথে যাব এমন সময় একটা মেয়ে বলল,
ভাইয়া আপনার ব্যাগটা নিয়ে যেতে হবে।
আমি অত কিছু না ভেবে ব্যাগটা ঘাড়ে নিয়ে রওনা দিলাম তাদের সাথে। গন্তব্য আমার পড়া সেই প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল নিয়ে অনেক স্মৃতি আছে আমার মনে। এখন অবশ্য স্কুলটা অনেক অন্যরকম হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি কিছু ভাবলাম না, কেন জানি না, হয়তো ভাবার মতো শক্তিই ছিল না। ওদের সাথে হাঁটতে হাঁটতে স্কুলের সামনে গেলাম। বলে রাখি, যখন স্কুলে পড়তাম তখন স্কুলের গেট ছিল না, খোলামেলা ছিল। স্কুলে ঢুকতাম সামনে দিয়ে আর বের হতাম পেছন দিয়ে। সেদিন কেন জানি না স্কুলের পেছন দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি স্কুলের মাঠে মাটি রাখা, মনে হয় স্কুলের মাঠ ভরাট করা হচ্ছে। মাটি অনেকটা পাহাড়ের শেপে রাখা। মাটির ওপরে আমার চোখ গেল, কিছু একটা ওখানে আছে। কি আছে জানি না, তবে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ওই জিনিসটা ভালো করে দেখলাম। জিনিসটার বর্ণনা মনে করতে পারছি না কোনোভাবেই। অনেকটা গলিত লাভার মতো, কিন্তু গরম নয়। জিনিসটা কি বোঝার জন্য হাতে নিয়ে দাঁড়ানো মাত্রই একটা শক খেলাম, অনেকটা ইলেকট্রিক শকের মতোই। চোখের পলক ফেলতেই দেখলাম আমি আর স্কুলে নেই। কোন জায়গা সেটা বুঝতে পারছি না। চারিদিকে অন্ধকার, প্রচণ্ড অন্ধকার, আশেপাশে অনেক চিৎকার। হঠাৎ আমার হাতের জিনিসটা ভারী হতে লাগলো। কতক্ষণ ধরে ছিলাম জানি না। হাত থেকে পড়ে যাওয়া মাত্রই আমি আবিষ্কার করলাম আমি স্কুলে। কিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। পেছন ফিরে তাকাতেই দেখলাম 3টা মেয়ে নেই। হয়তো আমাকে স্কুলে আসতে দেখে ওরা দৌড়ে কোথাও চলে গেছে, বাচ্চা মেয়ে বলে কথা। তবে স্কুলটার ভেতরে ঢুকে দেখি সেই পুরনো স্কুল, একদম আগের মতো। এখন আমাকে কে ডেকে পাঠিয়েছে তাকে খুঁজতে হবে। মনে হয় টিচার ডেকে পাঠিয়েছে, কিন্তু এ কি, পুরো স্কুল যেন শান্ত হয়ে আছে। ক্লাসরুমগুলোর দরজা খোলা, বেঞ্চে বই রাখা, এলোমেলো ভাবে সবকিছু, কেউ নেই। অফিসের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি
কি হচ্ছে সব, কি হচ্ছে আমার সাথে, ভেবে কোনো কিছুই কুলকি দাঁড়া পাচ্ছি না। গেলাম অফিস কক্ষের দিকে, দরজাটা খোলা, ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এরকম হওয়ার কথা না, তাই গিয়ে ডাকলাম ওনাকে। অনেক ডাকাডাকির পরেও উনি না উঠায় আমি বুঝতে পারলাম ঘুমাচ্ছেন না, উনি অজ্ঞান হয়ে গেছেন। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে ওনার নাকের কাছে ধরলাম, কেন যেন পানি ওনার মাথায় দিলাম না, মুখে দিলাম না। ওনার হুঁশ ফিরতেই আমাকে দেখে অবাক হয়ে বলল, আমি এখানে কেন? একে তো ঘুম থেকে উঠেই ক্লান্ত শরীর নিয়ে এসেছি আমি, তার উপরে এমন অবস্থায় পড়ার কারণে কিছুটা রাগও হলাম। রাগ দমিয়ে রেখে বললাম, আপনি তো ডাকতে পাঠিয়েছেন, আর স্কুলের এই অবস্থা কেন, বাকিরা কোথায়, আর আপনি এরকম অজ্ঞান হয়ে আছেন কেন? প্রধান শিক্ষক আমাকে বললেন, স্কুলে একটা সমস্যা হয়েছে, স্কুলে কোনো একটা অন্তঃসত্ত্বা মহিলা আসার পরেই যত সমস্যার সৃষ্টি। কিন্তু স্কুলে কেউ নেই, কেন নেই উনিও জানেন না। ওনার শুধু মনে আছে মহিলাটা এসেই বলল, যত তাড়াতাড়ি সম্ভব সবাই স্কুল থেকে বেরিয়ে যান, আর কেউ যেন স্কুলের আশেপাশে না আসে। এই বলে উনি দ্বিতীয় তলার রুমে চলে যান, তবে আমাকে কে ডেকেছে তা তিনি জানেন না। দ্বিতীয় তলায় একটাই রুম, ছোটবেলায় এই রুমে যেতে অনেক ভয় পেতাম, কারণ স্কুলের সামনের গাছটা। এই গাছের ওপরের রুমে আলো খুব কমই পৌঁছাত, দিনের বেলাতেও কেমন ঘুটঘুটে অন্ধকার। প্রধান শিক্ষকের এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলেও বললাম, আমি তবে চলে যাই, হয়তো কেউ ডেকেছে আমাকে, কিন্তু চলে গেছে। কেন যেন উনি আমাকে কিছুই বললেন না। আমি বের হয়ে এলাম রুম থেকে, এসে মনে হল আমি আমার ব্যাগটা ওই টেবিলের উপরে রেখে এসেছি। ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক সেখানে নেই। অবাক হয়ে আমি আমার ব্যাগটা নিয়ে পেছন ফিরে চলে আসলাম বাইরে, কিন্তু কি একটা যেন আমাকে টানছে দ্বিতীয় তলার রুমে, যেন আমাকে দেখতেই হবে ওপরে কে আছে, আর কেই বা আমাকে ডেকে এনেছে। ভয় একটু পেলেও আমি এগিয়ে গেলাম সিঁড়ির দিকে, এক পা দুই পা করে উঠলাম দ্বিতীয় তলায়। দরজা এখানে ছিল, চাপ দিতেই খুলে গেল, দেখলাম অপরূপ সুন্দরী এক মহিলা বসে আছেন একটি কোণায়। আমাকে দেখেই বলল, তোমার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে, আমাকে সাহায্য করো। এই বলে উঠতে চেষ্টা করলো, আমি মানা করলাম যে ওঠার দরকার নেই, আসলে এমন দৃশ্য দেখে যে কারোরই মনুষ্যত্ব জেগে উঠবে, এটা অসুস্থ মানুষ, এবং একজন এরকম অসুস্থ মানুষকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমি ওনাকে বললাম, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, আপনি বসুন, আমি কোনো গাড়ি পাই কিনা দেখে নিচ্ছে। উনি আমাকে বললেন, হাসপাতালে নাকি তিনি যাবেন না, আর নিচে কোনো গাড়িও নাকি আমি পাব না। কিন্তু কেন পাব না জিজ্ঞেস করতে তিনি বললেন, এখন এই জায়গায় শুধু তিনি আর আমি আছি, আর কেউ নেই। অবাক হওয়ার মতো কথা হলেও ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, নিচে কেউ নেই, তাই আর কথা না বাড়িয়ে তাকে বললাম যে, কিভাবে আপনাকে সাহায্য করব বলুন, আমি অনেকটা ঘোরের মধ্যে আছি, চিন্তা শক্তি নেই বললেই চলে। উনি আমাকে বলতে শুরু করলেন, উনি আসলে কোনো মানুষ না, উনি একজন জিন, উনি অন্তঃসত্ত্বা, কিন্তু ওনার ডেলিভারিতে বাধা দেবে গোল। এর কারণ হচ্ছে ওনার সন্তানেরা এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মাবে, যারা চাইলেই গোলদের হত্যা করতে পারবে। এদের শক্তি গোলদের চেয়ে অনেক বেশি, এরা জন্মগ্রহণ করলে এদের কেউই মরতে পারবে না, তাই জন্মের আগেই এদের মরার পরিকল্পনা করেছে গোলের একটি দল। আমি আঁতকে উঠলাম গোলের নাম শুনে। প্রাক ইসলামিক যুগে মানুষেরা অনেক বেশি জাদুবিদ্যা ও কালো জাদুতে সম্পৃক্ত ছিল, যার কারণে শয়তান বা খারাপ জিনদের সাথে এদের যথেষ্ট পরিচিতি ছিল। ইসলামিক বিভিন্ন লোককথা সহ বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি ও ইসলামিক বই এবং অনেক ইসলামিক স্কলারদের কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন শ্রেণীর জিনদের অস্তিত্বের কথা শোনা যায়। আর গুল হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন, এরা ভীষণ ভয়ঙ্কর ধরনের জিন। মধ্যপ্রাচ্য ও এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন স্থানে এদের অস্তিত্ব বিরাজমান। এদেরকে যে সকল স্থানে দেখা যায় সে সকল স্থানে এদের অস্তিত্ব বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কবরস্থানে। হ্যাঁ, এই কবরস্থানে বেশিরভাগ ক্ষেত্রে এদের অস্তিত্ব মেলে, আর এই স্থানটিকে আমরা অনেকেই পবিত্র বলেই জানি। আমরা মনে করি কবরস্থানে কোনো খারাপ কিছু ঘটতে পারে না। মুসলমানদের কবরস্থান অবশ্যই একটা পবিত্র স্থান, তবে সবসময়ের জন্য কি? রাতের অন্ধকারে, ভর দুপুরে, সন্ধ্যের আগে, আমি জানি না। গুলদের প্রধান ও পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল মানুষের লাশ। এরা মানুষের রক্ত ও মাংস খেতে পছন্দ করে। অনেক সময় কবর থেকে তাজা লাশ উঠিয়ে খায়। লাশবাহী যানবাহনে মাঝে মাঝে এদের দেখা যায়। সুযোগ পেলেই তারা লাশ খেতে দ্বিধা করে না। একটা লাশ খাবার জন্য এরা নাকি একাধিক তাজা প্রাণকেও লাশে পরিণত করতে পারে। তবে কবরস্থান ছাড়াও এদের নিজস্ব কিছু অঞ্চল থাকে যেখানে তারা সাধারণ মানুষের আনাগোনা পছন্দ করে না। সেসব অঞ্চলে বা সেসব জায়গায় কেউ না বুঝে ঢুকে পড়লে আর রক্ষা নেই। কিন্তু এদের হাত থেকে আমি এই মহিলাকে রক্ষা করব কিভাবে আমি জানি না। এদের সামনে আমি এক সেকেন্ডও টিকতে পারব না। কি আর করার, এই ভদ্রমহিলাকে তো একা রেখেও যেতে পারছি না। বলে রাখা ভালো যে এই গুল জিনেরা জাদুকর, জাদুবিদ্যায় পারদর্শী। রাতের অন্ধকারে যখন এদেরকে দেখা যায় তখন এদেরকে গুল বলা হয়, আর দিনে দেখলে এদেরকে সিলাহ বলা হয়। তো মহিলাটিকে দেখে আমার কেন যেন মায়া হল। আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমার সর্বোচ্চ চেষ্টা করব ওদের আটকে রাখার। আমি আপনাকে এখানে অর্থাৎ রুমে কোনো সাহায্য করতে পারবো না। সম্ভব হলে কোনো মহিলা নার্সদের টাকা দরকার। উনি আমাকে বললেন যে এসব লাগবে না। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করব আমি। নিচে নেমে এসে দাঁড়াতেই লক্ষ্য করলাম নিচের সেই গাছের গোড়ায় একদল কালো বেড়াল কি হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর এগোলাম না, অপেক্ষায় আছি বড় কোনো বিপদের। হয়তো এটাই আমার শেষ দিন। আসলে এদেরকে মারা অনেক কঠিন কাজ, এরা অনেক শক্তিশালী। এসব ভাবতে ভাবতে আমি তাকিয়েছিলাম ওইখানে। হঠাৎ অনুভব করলাম আমার ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে এবং বেড়ালগুলো আমার দিকে এগিয়ে আসতে চাইছে। ব্যাগটা এত ভারী হচ্ছিল যে আর ঘাড়ে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাগটাকে নামিয়ে লক্ষ্য করলাম ব্যাগের ভেতরে একটা আলো চলছে। আমি ব্যাগের চেইন খুলে দেখলাম সেই স্কুলে ঢোকার সময় যে বস্তুটা, এটা সেটাই, এবং কয়েকশো গুণ যেন শক্তিশালী হয়ে উঠেছে সেটা আগের চেয়ে। আমি ভয়ে ভয়ে সেটা হাতে নিলাম। যে জিনিসটা এতক্ষণ ঘাড়েই রাখতে পারছিলাম না কিভাবে হাতে নিলাম এখনো অজানা। বস্তুটা হাতে নেওয়ার সাথে সাথেই কেমন যেন নিজে ক্ষমতাধারী মনে হতে লাগলো। আমি এগিয়ে গেলাম সেই বেড়ালগুলোর দিকে। এবার প্রচণ্ডভাবে তারা ভয় পেল আমাকে, একে একে পিছিয়ে যেতে লাগলো। গাছটা প্রচণ্ড বাতাসে কেঁপে উঠল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। আমি পিছিয়ে এলাম স্কুলের বারান্দায়। দেখতে পেলাম গাছের নিচে বেড়ালগুলো গজগজ করছে, যেন আমি মরে গেলেই ওরা আমাকে খেয়ে ফেলবে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। ওপরে গিয়ে দেখতে পেলাম সেই মহিলাটি নেই, সেখানে আছে তিনটি মেয়ে। চেনা চেনা লাগলো সেই তিনটি মেয়েকে। হ্যাঁ, এরাই তো আমাকে ডেকে নিয়ে এসেছিল বাসা থেকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড আলোর ঝলকানি এসে লাগলো চোখে। চোখ বন্ধ করে ফেললাম। চোখ খোলার সাথে সাথে আমি অবাক হয়ে দেখলাম আমি আমার বিছানাতেই। এর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, শরীর ঘেমে পুরো ভিজে গেছে। আমার বাম হাতে ব্যথা অনুভব করলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:50 বাজে। আমি কিছুটা অবাক হয়ে মনে করার চেষ্টা করলাম এতক্ষণে সব কি হল। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি অন্য কিছু? এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার মনে হয় যে এটা পুরোপুরি স্বপ্নই হবে, তবে স্বপ্নটা ভয়ঙ্কর বলেই আমি পড়লাম। এবং এই স্বপ্নটা আপনি দেখেছেন সত্যির মতো করেই, এই জন্য হয়তো এটা আপনার মনে দাগ কেটেছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
শুনছ? শুনতে কি পাও না তবু?
সালটা 1988, স্থান নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রাম বারুইপাড়া। চারপাশে ধান ক্ষেত, কিছু কাঁচা ঘর বাড়ি, আর বিকেলের পরেই যেন গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত। এই গ্রামে জন্ম নিয়েছিল আমার বড় ভাই রাব্বি। তখন রাব্বি জন্মায়নি। এই গল্পটা আমি জানি আমার মার মুখ থেকে। এক রাতে যখন বাতাসে টিনের চাল কাঁপছিল, গাছের ডাল মরমর করছে, বাইরে তীব্র ঝড়, মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে তীব্র উদায়, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন মা আমাকে এই ভয়ঙ্কর স্মৃতির কথা বলেছিলেন। আমার ভাই রাব্বি বয়স তখন মাত্র 3 মাস। মা এক হাতে সামলাচ্ছিলেন 3 মেয়ে, সদ্যজাত এক ছেলে, আর আমার আব্বু আর চাচা, যারা তখন মিলে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। মা দিন রাত খেটে ক্লান্ত হয়ে যেতেন। এমন সময় পাশের গ্রাম থেকে এক মহিলা এসে আমার আব্বুর কাছে অনুরোধ করে তার ছেলে তালিমকে বাসায় কাজে রাখতে। সালিম বয়স আনুমানিক 16 বা 17, রোগাবটকা ছেলেটা চোখে মুখে নিরীহ কিন্তু চুপচাপ ধরনের। মা দয়া করে ছেলেটাকে রেখে দিলেন, তাও নিজের কষ্ট লাঘব করার জন্য। প্রথম দিকে সালিম যথেষ্ট সাহায্য করত, ভাই রাব্বিকে কোলে রাখত, বাচ্চাদের খাওয়াত, ঘরের বাজার করত, এমনকি মা অসুস্থ হলে রান্নাও সামলাত। কিন্তু অদ্ভুত ছিল ছেলেটার খাওয়ার ধরন। যেদিন বাসায় চিনি থাকত, সেদিন হঠাৎ দেখেছে তো সব চিনি উধাও। মা ভাবতেন গরিব ছেলেটা না খেয়ে আসে, তাই হয়তো এমন করে। কিন্তু ধীরে ধীরে বিষয়টা অস্বাভাবিক হয়ে উঠতে থাকল। একদিন বাবা বাসায় ফিরলেন একটা প্যাকেট মিষ্টি নিয়ে। ক্লান্ত মুখে তিনি ছেলে মেয়েদের জন্য এনেছিলেন এগুলো, কিন্তু সালিম সেই প্যাকেট নিয়ে বলে উঠল, এই মিষ্টি শুধু আমার, কেউ একটা নিলেও আমি কামড়ে দেব। এই বলে সে এক এক করে গোগ্রাসে সব মিষ্টি গিলে ফেলে। বাবা প্রচন্ড রাগি মানুষ ছিলেন, মুখে কিছু বলতে যাচ্ছিলেন, মা ইশারা দিয়ে থামিয়ে দেন। গরিব ছেলে হয়তো ক্ষুধার জ্বালা এমন করে। বাবা থেমে গেল সেদিন, মায়ের মনে কেমন যেন অস্বস্তি কাজ করছিল। এর কয়েকদিন পরের কথা, ঈদের কোরবানির মাংস আসলো বাসায়। মাসে মাংসগুলো রান্নার জন্য প্রস্তুত করছিলেন। সালিম তখন বাড়ির বাইরে ছিল। সন্ধ্যার একটু পর সালিম বাসায় ফেলো আর রান্নাঘরের পাশে দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকলো মাংসের দিকে। তার চোখে যেন হঠাৎ লালচে রং, ঠোঁট কেঁপে উঠছে আর অদ্ভুত একটা হাসি, যেটা থেকে মা কেমন জানি ছিটিয়ে গেলেন। সালিম বলল, খালা, এই মাংস আমি রান্না করব, আমারই রান্না বেশি মজা হয়। মা কিছুক্ষণ চুপ থেকে সম্মতি দিলেন, কিন্তু সালিম রান্নাঘরে ঢোকার পর মায়ের মনে অদ্ভুত এক শঙ্কা ঘিরে ধরল। মা নিঃশব্দে রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিলেন, আর সেদিনের সেই দৃশ্য আজও তার দুঃস্বপ্ন হয়ে আছে। সালিম মাংসের টুকরোগুলো নিয়ে এক এক করে মুখে দিতে লাগল, কিন্তু কামড়ে নয়, সে যেন গন্ধ শুকে চোখ বন্ধ করে চেটে পুটে খেতে লাগলো কাঁচা মাংস। মুখের কোণে রক্ত, চোখ বড় হয়ে গেছে, এমন ভাবে খাচ্ছে যেন দিনের পর দিন না খেয়েছিল। এরপর সে হঠাৎ থেমে রান্নার হাড়ির মধ্যে মাংস রেখে কিছু আওড়াতে শুরু করল, একটা অজানা ভাষা, যেন বহু পুরনো সময়ের কোনো উচ্চারণ। মা চুপচাপ সরে এলেন, কিছু বললেন না। পরদিন থেকে সালিমের ব্যবহার পুরো বদলে গেল। ও হঠাৎ হঠাৎ রাতে ঘুম থেকে উঠে দেয়ালে মাথা ঢুকত, অথবা হাঁটু গেড়ে বসে থাকত ঘরের মাঝখানে। ভাই রাব্বি যতবার কান্না করত, সালিম ততবার হাসত, কিন্তু সেই হাসি ছিল খিদের, এক পশুর মতো। একদিন গভীর রাতে মা ঘুম থেকে উঠে দেখলেন সালিম ভাইয়ের পাশে বসে, হাতে একটা ধারালো ছোট ছুরি, আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি মাতৃত্বকার করতে যাবেন এমন সময় সালিম ধীরে ধীরে বলে, এটা আমার খালাম্মা, এই ছেলেটার ভিতর গন্ধ আছে, মাংসের গন্ধ, অনেক পুরনো কিন্তু খুবই তাজা কচি গন্ধ। মা গলা শুকিয়ে গেল, সাহস করে দরজার বাইরে থাকা বাবাকে ডাকলেন। বাবা দৌড়ে এসে সালিমকে সরিয়ে নিলেন, কয়েকদিন এই ছেলেটাকে গ্রাম ছাড়িয়ে দিয়ে আসলেন। কিন্তু এখানে শেষ না, ভয়ানক কিছু সামনে আসছে, পার্ট টু আসবে যদি লিসেনাররা চান তাহলে ইনশাআল্লাহ।
আর ভালোর দলে আছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি আগেও তিনটা ঘটনা পাঠিয়েছি, কোনো কারণে হয়তো সেগুলো শেয়ার করেননি। আশা করি এই ঘটনাটি সবার সাথে শেয়ার করবেন, তাহলে সত্যি ঘটনা প্রকাশ পাবে সবার মাঝে। ঘটনা শুরু করার আগেই বলে রাখছি, বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। নাম মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা সাতপাই, ময়মনসিংহ বিভাগ। ঘটনাটা নেত্রকোনা মোহনগঞ্জ হাওর অঞ্চলের। ঘটনাটা প্রায় 70 বছর আগের আমার নিকট একজন আত্মীয় তার কাছ থেকে শোনা। আমি তার ভাষাতে এই ঘটনাটি বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবা খুবই অসুস্থ, ওনার ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং কবিরাজ বললেন যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে নিয়ে যান, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে, যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ, হাওর অঞ্চল বলে কথা। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী এবং তার পারে শহর। শহরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাত 9টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকার চলছে না, কাঁটায় আটকে গেছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত 12টার দিকে, তখনও অনেক সময় বাকি। আকাশে তেমন জ্যোৎস্নার আলো ছিল না। চারিদিকে জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটার চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের পাশেই রয়েছে বিশাল এক বটগাছ, প্রায় দানবের মতো দাঁড়িয়ে। বটগাছের ডালে কিছু বাদুর ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি। শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। যত রাত বাড়ছে ভয় তত তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটাকে সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয়ে ঠিকমতো মুখ দিয়ে দোয়া বের হচ্ছিল না। ইচ্ছা করছিল চিৎকার করি, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকারে কেউ আসবে না, কারো কানে শব্দ পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 10টার দিকে একটা ছায়া দেখতে পেলাম, জঙ্গলের দিক থেকে বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওইদিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, মুখটা চাদরে ঢাকা। লোকটি যেদিকে ইশারা করে দেখালো আমি আসলে ওই দিকেই যাচ্ছি। লোকটিকে বললাম,
জোয়ার আসলে যাব।
লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসল, কিন্তু বাবার সম্পর্কে সে কিচ্ছু জিজ্ঞেস করল না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি এবং এই কহিন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করল না। উনি আসাতে ভয়টা কিছুটা কমে গেছে। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকা চালাতে শুরু করি। সে অচেনা লোকটাও নৌকায় বসে আছে কিন্তু কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম,
আপনি কোন দিকে যাবেন?
উনি বলছেন,
তুমি যাও, সময় হলে আমি নেমে যাব।
এই কথা শুনে তখন আমি আর কিছু বললাম না, নৌকা চালাতে থাকলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে এসে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমন ভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে সেইগুলোকে নৌকার সামনে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে 2 মিনিট পর নৌকার কাছে আসি। তখন যা দেখলাম বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার কাছে বসে বাবাকে খাচ্ছে। তখনই আমি কোনো উপায় না দেখে বৈঠা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি, একবার না একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায় ঠিক গলার মাঝখানে বৈঠা দিয়ে আমি আবারও আঘাত করি। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি জোরে জোরে দোয়া পড়তে থাকি এবং বৈঠা চালাতে থাকি। এভাবে কিছুদূর আসার পর আমি একটা ছায়া দেখতে পাই যার আকার প্রায় 20 ফুট। এটা দেখার পর আমার এমন অবস্থা হচ্ছিল যে না পারছি সামনের দিকে যেতে, না পারছি পেছনে ফিরতে। তখন কোনো উপায় না পেয়ে আমি জিজ্ঞেস করলাম,
আপনি কে, কি চান আমার কাছে?
তখন সেই বিশাল অবয়বটা আঙুল ইশারা করে বাবার লাশের দিকে দেখালো আর বলতে লাগলো সেই লাশটা তাকে দিয়ে দিতে, না হলে আমিও মরব। আমি তখন সরাসরি বলে উঠলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ বাবার লাশ আমি কাউকে দেব না। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর সামনের দিকে এগোতে থাকলাম। আল্লাহর অশেষ সহমতে কিছু সময়ের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমিও তখন আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে জোরে জোরে বৈঠা মারতে লাগলাম। এত শীতের মধ্যে আমার শরীরে ঘাম ঝরছে। আল্লাহর রহমতে আমাদের গ্রামের পাশাপাশি চলে আসছি, আর হয়তো বা 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে। কিন্তু তখনও জানা ছিল না সামনে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে আমি নৌকায় বাবার লাশের দিকে লক্ষ্য করে দেখি, বাবার লাশটা পানির দিকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু নৌকাতে আমি বা বাবার লাশ ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা আমি একবারের জন্য দেখেছিলাম। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন। ওনারা নদীতে মাছ ধরছিলেন। তারপর ওনাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওনারা সবকিছু বুঝতে পারলেন। সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরদিন বাবার লাশ কবর দেয়া হয়। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু 10 দিন পর আমার সাথে শুরু হয় আর এক ঘটনা। সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করি। এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বলেন। মায়ের কথা শুনে 2 চাচা আমার কাছে আসেন। তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করি যে চাচা অজ্ঞান হয়ে যান। এটা দেখে মেজো চাচা চিল্লাচিল্লি করে অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। সেখানে থাকা সবাই মিলে রাত 10টার দিকে আমার ছোট চাচা এবং আরো 2 জন, তারা পাশের গ্রাম থেকে এসেছিল, একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ আমাকে দেখে বলেন,
আল্লাহ, এই ছেলেকে তো জিনে ভর করেছে। এই জিন আমার থেকে অনেক শক্তিশালী।
এইটা বলে 2টা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসেবে 2000 টাকা নিয়ে যান। কবিরাজ চলে যাওয়ার 20 মিনিট পর তখন আমার হাত পা খাটের সাথে বাঁধা। কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা, সামনে দাঁড়িয়ে আছে 2 চাচা এবং আমার মা। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম,
কিরে কবিরাজকে নিয়ে আসছিলি কেন, ছেলেকে বাঁচাতে?
একথা শুনে আমার চাচারা রীতিমতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের দুই গ্রাম পরে একজন বড় হুজুর ছিল, দুই চাচা মিলে সেই হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর সব বিস্তারিত শুনলেন। হুজুর বললেন,
ঠিক আছে আপনারা যান, কাল সকালে আমি আপনাদের বাড়িতে আসব।
চাচারা যখন চলে আসবেন তখন হুজুর বললেন,
আপনারা দুইটা সরিষার তেলের বোতল, শুকনা মরিচ আর রসুন, মোমবাতি এবং দুইটা আগরবাতি সংগ্রহ করে রাখবেন।
হুজুরের কথা মতো চাচারা সবকিছু সংগ্রহ করলেন, কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি, ওনার সন্ধ্যা হয়ে যায়। হুজুর এসে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়নামাজ বেছাতে। হুজুরের কথা মতো সবকিছু করা হয়। আমাকে জায়নামাজে বসানোর পর হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে। তারপর হুজুর বৃত্তের চারপাশে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন। আমি তখন জায়নামাজে বসে হুজুরকে বলছি,
এগুলো কেন করছিস, তুই কি ভেবেছিস এগুলো করলেই সব ঠিক হয়ে যাবে?
আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চলল। হুজুর কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিলিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন, আর রসুনগুলো আমার মায়ের হাতে দিয়ে বললেন এইগুলো শিলপাটা দিয়ে ছেঁচে নিয়ে আসতে। তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন, বাটিতে ফু দিলেন, বাটি থেকে তেল আর রসুন আমার কপারে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু একটা পড়তে থাকলেন। তখন হুজুরকে আমি অনেক কিছুই বলি। হুজুর তেলের ডোবনে একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুকতে বললেন। তখন হুজুর আমাকে বলে উঠলেন,
এবার সত্যি সত্যি বল তুই কিভাবে আসলি, কেন আসলি।
তখন আমি বাধ্য হয়ে, অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সবকিছু বলে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে ধরেছি ওকে। তখন হুজুর বললেন,
দেখ সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, এই ছেলে যদি ভুল করেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে, তুই চলে যা নাহলে তোকে আমি বন্দী করব।
একটা পর্যায়ে সে চলে যেতে রাজি হয়, তবে দুটো শর্তের বিনিময়ে। তখন হুজুর বললেন, ঠিক আছে বল। তখন জিন বলেন, খালের পাশে দুইটা পাঠা আর দুইটা খাসি রেখে আসতে হবে, কিন্তু হুজুর বলেন এরা গরিব মানুষ, এত কিছু কোথা থেকে পাবে। অনেক চাপাচাপির পর তারপরে তারা একটা পাঠাতে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় আমার চাচারা গিয়ে পাঠাটা বট গাছের নিচে রেখে আসেন।
এটাই ছিল ঘটনা। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি এরকম অনেক লাশ খাওয়ার ঘটনা পাই, আপনারা কি এরকম শুনেছেন কখনো? মানে আমি শুধুমাত্র ঘটনা পড়েছি, বাট সরাসরি কেউ আমাকে বলেছেন এরকম ঘটেনি? হ্যাঁ বলেছেন, স্টোরি বলতে এসে বলেছেন, বাট এরকম কোনো কিছু আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে, আমি আজিমপুর সম্পর্কে শুনেছি, আরো বিভিন্ন জায়গার সম্পর্কে শুনেছি, তবে অনেক রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ঘটনা ভালো লাগে শেয়ার করুন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আপনারা ফরম্যাটটা জানেন, সুতরাং নতুন করে আর বলার কিছু নেই। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার পরিচয়টি গোপন রেখে আপনার মুখে শোনানোর অনুরোধ করছি। আমি রায়া, ছদ্মনাম। আমার দেশের বাড়ি ঢাকা, বর্তমানে আছি সিলেট। এটি আমার ভূত.কম এ শেয়ার করা প্রথম ঘটনা। এই ঘটনাটি মূলত আমার নিজের সাথে ঘটা। প্রথমে আমি যেখানে থাকি সেই স্থানটির একটু বর্ণনা দেই। জায়গাটি একটি কলোনি, অনেকগুলো বিল্ডিং একসাথে প্রায় 10 কিলোমিটারের উপরে জায়গা জুড়ে অবস্থিত সরকারি কোয়ার্টার। আমার বাবা চাকরির জন্য এখানে আছি। পাহাড় কেটে বিল্ডিংগুলো তৈরি করার কারণে আশপাশে প্রচুর বন জঙ্গল আছে। সালটি 2020। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর বড় বাসায় আমরা সেখানে শিফট করব। বাসাটি এর আগে 3 বছর খালি ছিল, এরপরে বাসাটি আমরা পাই। বাসার একটু বর্ণনা দেই। বাসাটিতে ঢুকতেই একটি করিডোর বড়, এরপর সারিবদ্ধ 3টি রুম। রুমগুলোর ডান পাশে বিশাল একটি বারান্দা যা 3টি রুমের সাথে কানেক্টেড, এবং বাম পাশে ডাইনিং এবং কিচেন। বরাবর সোজা গেলে বড় করিডোর পার হয়ে আরেকটি বড় রুম। আমি থাকতাম 3টি রুমের মাঝের রুমে। 2020 সালের জুন মাসে বাসাটিতে উঠি, তখন কোনো সমস্যা হয়নি। 2020 করোনার সময় ছিল তখন। এরপর 2020-এর নভেম্বরে আমরা ঢাকা ঘুরতে যাই। সেবার অনেক প্রাচীন এবং পুরাতন স্থানে ঘুরতে গিয়েছিলাম। এটা কেন বলছি ঘটনার শেষে বুঝবেন। ঢাকা থেকে আসার পর সব ভালোই চলছিল। হঠাৎ 2021 ফেব্রুয়ারি মাসের ঘটনা। আপনারা কম বেশি সবাই জানেন সিলেটে অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি শীত পড়ে। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার একটা অভ্যাস ছিল রাতে পড়া শেষ করে রাত 2টা থেকে 3টা পর্যন্ত আমার বারান্দায় একটি দোলনা ছিল, সেখানে বসে বসে গান শুনতাম। বাসার সবাই 12টার মধ্যেই ঘুমিয়ে যেত। একদিন রাতে গান শোনা শেষ করে আমার রুমে যাব, কিন্তু রুমে আসার পর মনে পড়ল আমার হেডফোনটি দোতলার উপর রেখে এসেছি। হেডফোন আনতে যাওয়ার পর দেখি দোলনাটি দুলছে। আমি হাত দিয়ে ওটা থামাই। থামিয়ে রুমে আসার সময় দেখি আবারও দোলা শুরু, কোনো বাতাস নেই, তাও এভাবে দুলছে। আমি একটু ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি রুমে চলে আসি। বলে রাখি আমার রুমে 2টি দরজা, একটি দিয়ে বারান্দা যায়, আরেকটি দিয়ে করিডোর ও ডাইনিং এর দিকে যায়। এর পরের দিন রাতে শুনতে পাই আমার করিডোর থেকে কেউ ফ্লোরে পানি ঢালার পর শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে যে শব্দ হয় সেরকম শব্দ, অনেক জোরে। আমি ভয়ে করিডোরে না গিয়ে বারান্দা দিয়ে ঘুরে আমার ছোট ভাইয়ের রুমে যাই এবং তাকে সজাগ করে শব্দ শুনতে বলি, সেও শুনতে পায়। সেদিন রাতে কোনো রকমে আমরা ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে আম্মুকে সব খুলে বলি এবং আমরা থাকতাম দোতলায়। 3তলার আঙ্কেলকে যখন এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করি উনি বলে ওনার ঘর থেকে এরকম সাউন্ড হয় না। পরদিন আম্মু ওই একই সাউন্ড পায় রাতে। সেদিন রাতে হয় আবার আরেক কাহিনী। আমি সবার শেষে রাতে ভাত খেয়ে রান্নাঘরের প্লেট ধুয়ে বাহিরে বেসিনে নিজের হাত ধুতে আসলাম। হাত ধুয়ে রুমে যাওয়ার সময় দেখি রান্নাঘরের কলটি জোরে ছাড়া। আমার সম্পূর্ণ মনে আছে আমি বন্ধ করেছিলাম কল। আবার কলটি বন্ধ করে রুমে আসব, তখন দেখি আবার চালু হয়ে গেছে। আমি ভয়ে কলটি বন্ধ করে রুমে এসে ঘুমিয়ে যাই। পরদিন আম্মুকে বলার পর আম্মু আমাকে দিয়ে অনেকগুলো কাগজে 3 কুল ও আয়াতুল কুরসি লিখে ঘরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি। নতুন সমস্যা শুরু হয় 2022 সালে। সেই সময় আমি একটি ছেলের প্রেমে পড়ে যাই। আমাদের রিলেশনও হয়, কিন্তু কোনো এক কারণে আমাদের রিলেশনের 2 মাসের মাথায় ব্রেকআপ হয়ে যায়। খুব কাঁদতাম, সারা রাত জায়নামাজে বসে কাঁদতাম। হঠাৎ একদিন রাতে 2টা থেকে 3টা বাজে এভাবে নামাজে বসে কাঁদছিলাম, তখন হঠাৎ মনে হল আমি একটি ঘোরের মধ্যে চলে গেলাম। আমার কানের কাছে কেউ এসে বলছে তুই ওকে ছেড়ে দে, দেখবি সে নিজেই তোর কাছে আসবে। এটি কোনো জিন ছিল নাকি আমার কল্পনা আমি বুঝতে পারছিলাম না। এরপর থেকে আমি যতবার রাতে কাঁদতাম সে আমার কাছে আসত। ঘরের সবাইও ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে ঘরে কেউ আছে। সে ঘরে আসলে ঘর গরম হয়ে থাকত। আমার একটি বিড়াল আছে, তাও কিভাবে জানি সে আমার কাছে আসতে পারত। ধীরে ধীরে ব্যাপারটা নিয়ে আমি বিরক্ত হতে শুরু করলাম। একদিন রাতে আমি আসতে না করে দিলাম। সে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমি নামাজে বসে যখন মন থেকে তাকে ডাকব সে আসবে, এর আগে আসবে না বলে চলে গেল। এরপর অনেক দিন পার হয়ে যায়। সাল 2023 জানুয়ারি মাস। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে অনেক আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে খামচেয়েছিল। এরকম প্রতিদিন হতে থাকে। হঠাৎ একদিন দেখি আমার বারান্দায় একটি নোংরা চেহারার কেউ বসে আছে গভীর রাতে। সে আমার দিকে প্রচন্ড রাগে তাকিয়েছিল, এই বুঝি মেরে ফেলবে। ধীরে ধীরে আমার দিকে আসতে শুরু করে। আমি নড়তে পারছিলাম না। এগুলো সহ্য করতে না পেরে রুমের মেঝেতেই অজ্ঞান হয়ে যাই। পরদিন ফজরের আজান শুনে জ্ঞান ফিরে। তখনও কাউকে কিছু জানায়নি। একদিন রাতে তখন বাজে রাত 11টা। বলে রাখি, আমার বিল্ডিং এর সামনে একটা ছোট মাঠ আছে। মাঝখানে মাঠ, চারপাশে চারটি বিল্ডিং। আমি সেদিন রাতে আমার ড্রয়ারে কি যেন খুঁজছিলাম, হঠাৎ চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি আমি একা মাঠের মাঝে দাঁড়ানো। দৌড়ে বাসায় চলে যাই, ভিতর থেকে দরজা লাগানো। বেল দিয়ে ঘরে ঢুকি, আম্মু দরজা খুলে অবাক। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এতক্ষণ আমি কই ছিলাম কিছুই মনে নেই। কাঁদতে কাঁদতে সব আম্মুকে বললাম। সেদিন রাতে আমার ওই জিনটাকে অনেক ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আসলো না। আম্মু পরে অনেক বড় এক কবিরাজ আমাদের ঢাকার, উনাকে আমার সাথে কথা বলায় দেয়। উনাকে সব খুলে বলি, উনি পরে আমাকে কিছু তাবিজ দেন এবং বলেন এক সপ্তাহ অপেক্ষা করতে, উনি তার জিনদের মাধ্যমে দেখবেন। এক সপ্তাহ পর উনি জানান আমার সাথে যে ছিল সেটি খুবই খারাপ একটি জিন। রাতে আমি প্রাইভেট থেকে বাসায় ফেরার সময় রাস্তা থেকে আমার পিছু নেয় এবং এসব করে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই আর জিনটি এখন হুজুরের কবজাতে। এর মাঝখানে বলেই জিনটি চলে যাওয়ার সময় আমার ঘরে একবার এসেছিল। সেদিন সারাটা রুম অন্ধকার হয়ে গেছিল এবং ঘরের একটি কোণায় টিম টিম করে লাল বাতি জ্বলছিল। সারাটা রাত আমি আমার বিড়ালটিকে কোলে নিয়ে খুব ভয়ে কাটিয়েছিলাম। আমার বিড়ালটিও মারাত্মক ভয় পেয়েছিল। এরপর আল্লাহর রহমতে আমার সাথে আর কিছুই হয়নি। সাল 2024, অনেকদিন পার হয়ে যায়। একদিন রাতে আমি একটি স্বপ্ন দেখি। দেখি একটি যুবক, এত সুন্দর ছেলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পৃথিবীতে এত সুন্দর কেউ আছে কিনা আমি জানি না। দেখলাম সে আর আমি, আমার বাবা বিল্ডিং বানাচ্ছে, সেখানে 10 তলার কাজ চলছে। আমরা দুজন সেখানে পা ঝুলিয়ে একসাথে বসে আছি। হঠাৎ একটি ধাক্কা লাগলো আর আমি সেখান থেকে পড়ে গেলাম নিচে। পড়ার পর দেখি বড় একটি হাতের উপর আমি পড়েছি, হাতটা ওই ছেলেটির। আমি দেখে অবাক হলাম আর তাকে জিজ্ঞাসা করলাম, তুমি মানুষ হতে পারো না, তুমি কে বলো? সে আমাকে শান্ত করে বলতে শুরু করল, তার বয়স 1600 বছর। সে তার বাবা এবং তার মা ছোট একটি পরিবার ছিল। একদিন তার বাবা মদ খেয়ে তার মাকে অনেক মারে। সে তার মাকে বাঁচাতে গিয়ে তার বাবাকে অনেক গালাগালি করে। তার বাবা খেপে গিয়ে 4টা বড় পেরেক দিয়ে তার মাথা ঠুকে দেয় এবং সে মারা যায়। তারপর সে তার মাথার পেরেকের দাগগুলো আমাকে দেখালো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার সাথে কেন? সে বলল, আমি যখন ঢাকায় পানামনগর ঘুরতে যাই তখন একা দোতলা একটি ধ্বংস বাড়িতে উঠি, সেখান থেকেই সে আমাকে পায় এবং আমাকে দেখেই তার ভালো লেগে যায়। এরপর থেকে স্বপ্নের মধ্যে আমি তার সাথে থাকতে শুরু করি। আমি ছাড়া আর কেউ তাকে দেখতে পেত না, তাই সবাই আমাকে পাগল মনে করতে শুরু করে। একদিন বাবা আমাকে একটি ঘরে ডেকে নেয়। সেখানে আমার পরিবার, আত্মীয় সবাই ছিল। ঘরটি ছিল থাই ক্লাসের। তারা একটি মানসিক ডাক্তার নিয়ে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার জিন বন্ধুকে বলেছিলাম, তুমি সবার সামনে আসো, না হলে কেউ আমাকে বিশ্বাস করবে না। আর কাঁদছিলাম, সে আসছিল না। যখন তারা আমাকে নিয়ে যাবে তখন ঘরের সব দরজা বন্ধ হয়ে যায় আর এত জোরে আওয়াজ হয় যে সব গ্লাসগুলো ফেটে যায়। আমি দেখলাম আমার জিনটি রাগে এসব করছে আর স্বপ্নটি ভেঙে যায়। পরদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, তখন বাস্তবে ওই জিনটি আমার কানের কাছে এসে বলে, তুই যে স্বপ্নটি দেখেছিলি সেটা ছিলাম এবং স্বপ্নে যেই কথাগুলো বলেছিলি সেগুলো সত্যি। সে আমার কাছে ক্ষমা চাইতে আসে এবং বলে, তুই যখন খারাপ জিনটির খপ্পরে পড়েছিলি আমি এসেছিলাম তোকে বাঁচাতে, কিন্তু সে আমার থেকে অনেক শক্তিশালী ছিল তাই আমি পারিনি, আমাকে ক্ষমা করে দিস। এবং এটিও জানতে পেরেছি আমার সাথে 2021 সালে যেগুলো হয়েছিল সেগুলো সেই করত। সে বলতো, আমি তোকে দূর থেকে দেখি এবং তোর ভালো চাই, আর কখনো দরকার হলে ডাক দিস, চলে আসব। এই বলে সে চলে যায়। আমার ঘটনাটি এই পর্যন্তই। অনেক বড় ঘটনা হয়ে গেল, প্রথমবার লিখছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি একটি বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম।
Spirit, be here with me.
Okay. Get to me.
Boot.
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। তো কেমন লাগলো জুবাইরের ঘটনা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে অডিও ক্লিপের চাইতে, যেহেতু অডিও ক্লিপ নিয়ে আপনাদের অনেক সমস্যা, সুতরাং একটা নতুন কিছু করি এবং এটা হয়তো একটু বেটার হবে। তো যাই হোক, আপনাদের ফিডব্যাক জানতে চাই, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পড়েছেন সুমন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ রাসেল আহমেদ বলছি বরিশাল জেলার কোন একটা প্রত্যন্ত অঞ্চল থেকে। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক সত্য ভৌতিক ঘটনা। এটা আমার ভূত ডট কমে পাঠানো প্রথম ঘটনা, তাই মনে প্রাণে চাইব ঘটনাটা যদি সিলেক্ট করা হয় তাহলে রাসেল ভাই নিজের কণ্ঠে ঘটনাটি ভূত ডট কমের শ্রোতা বন্ধুদের পড়ে শোনাবেন। তাহলে চলুন সরাসরি চলে যাই ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2020 সালের শেষের দিকে। 2020 সালে যখন সারা পৃথিবী করোনা মহামারীতে আক্রান্ত, ঠিক তখন আমাদের ঢাকা শহরেও বারবার লকডাউন দেওয়া হয়েছিল। আমি তখন আমার পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকতাম। বারবার লকডাউন দেওয়ার কারণে আমার ব্যবসার আয় ইনকামে অনেক ক্ষতি হয়েছিল। পরিশেষে চিন্তা করলাম পরিবার সহ সবাই দেশের বাড়িতে চলে যাব, তাই 2020 সালের ডিসেম্বর মাসে ঢাকা থেকে দেশের বাড়িতে চলে আসি। দেশের বাড়িতে আসার পর মোটামুটি 2 মাস আমি আমার বড় ভাইয়ের বাড়িতে অবস্থান করি। এরপরে বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমাদের পৈতৃক ভিটায় একটি বাড়ি করার সিদ্ধান্ত নেই। বাড়ি করার জন্য আমি আমাদের বাড়ির পুকুরের বিপরীত পাশে একটি জমি নির্ধারণ করি, যে জায়গাটা অনেকটাই জঙ্গলের মতো ছিল। সেখানে বিভিন্ন রকমের গাছ ছিল। আমি কয়েকজন দিনমজুরকে নিয়ে সেই বাগানটা পরিষ্কার করি, সেখানে থাকা সকল গাছ কেটে ফেলি এবং মোটামুটি নিজেদের থাকার জন্য একটা বাড়ি নির্মাণ করি। তারপর বড় ভাইয়ের বাসা থেকে আমরা সপরিবারে আমার তৈরি করা নতুন বাড়িতে উঠি। নতুন বাড়িতে ওঠার পর কয়েক মাস কোন রকম সমস্যা হয়নি, তবে মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। বাড়িতে আসলাম, কোনো কাজের ব্যবস্থা যদি না করি তাহলে কিভাবে চলবে? এমনিতেই আমাদের দুরবস্থা, তার ভিতরে গ্রামে কাজ না করলে না খেয়ে থাকতে হবে। একদিন রাতে এসব কিছু চিন্তা করতে করতে আমি আমার এক পুরনো বন্ধুকে ফোন করি। তার কাছে সবটা খুলে বলার পর সে আমাকে বলে, বন্ধু তুই তো সিএনজি চালাতে পারিস, আর এখন গ্রামে সিএনজি চলছে, মোটামুটি ভালো ইনকাম হচ্ছে, তুই একবার চেষ্টা করে দেখতে পারিস। বন্ধুর মুখে এই কথা শুনে আমি যেন আশার আলো খুঁজে পেলাম। তারপর দিনে আমি বের হয়ে গেলাম ভাড়ায় সিএনজি খোঁজার জন্য। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেদিনই আমি ভাড়ায় চালিত একটি সিএনজি পেয়ে গেলাম। তবে সেদিন আমি সিএনজি চালাইনি। সেদিন অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এবং সিদ্ধান্ত নেই তার পরদিন থেকে আমি সিএনজি নিয়ে বের হব। যেই কথা সেই কাজ। তার পরদিন থেকে আমি সিএনজি নিয়ে বের হলাম এবং মোটামুটি আমাদের ভালোভাবেই সবকিছু কাটতে লাগল। বেশ কয়েকদিন হয়ে গেল আমি সিএনজি চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এর মধ্যেই হঠাৎ করে আমি একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম, প্রচণ্ড জ্বর এলো, আমি বিছানা থেকে উঠতেই পারছি না। আমার স্ত্রী, ছেলে, মেয়ে তারা আমার পরিচর্যা করছে, তবে জ্বর যেন আমার কিছুতেই কমছে না। এভাবে 3-4 দিন কেটে গেল। 3-4 দিন কাটার পরে নিজেকে একটু সুস্থ বোধ হলো আমার। ভাবলাম কালকে সকালে আবার সিএনজি নিয়ে বের হব। যথারীতি খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি সিএনজি নিয়ে বের হলাম। তবে দুঃখের বিষয়, সেদিন সারাদিনই আমি কোন রকম ভাড়া বনিবনা করে যাত্রী উঠাতে পারলাম না। মনটা অনেক খারাপ ছিল। দুপুরবেলা বাড়িতে চলে আসলাম, তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেল 4টার দিকে আমি আবার সিএনজি নিয়ে বের হলাম। তবে খারাপ খবর হলো, তখন আমি কোনো যাত্রী পেলাম না। এভাবে সময় চলে গেল, রাত তখন 9টা বাজে। চিন্তা করলাম বাসায় চলে যাই। তখনই আমার সিএনজি দেখে কোনো একটা লোক আমার পিছন থেকে ডাক দেয়। আমি দাঁড়ালাম, সে বলল, বাবা যাবেন? আমি বললাম, কোথায় যাবেন মামা? তিনি বললেন, খাইলাঝুরি বাজারে। খাইলাঝুরি বাজার আমাদের উপজেলার রেখে অন্য একটি উপজেলার ভিতরে পড়েছে, তবে আমার বাড়ির কাছাকাছি, তাই আমি যাত্রীটা নিতে রাজি হয়ে যাই। আমি তাকে বলি, মামা যাব, সবকিছু ঠিক করে ভাড়ার দরদাম করে আমি ওই ব্যক্তিকে এবং তার স্ত্রীকে নিয়ে রওনা দিলাম খাইলাঝুরি বাজারের দিকে। বাজারটা আমাদের উপজেলা থেকে মোটামুটি অনেকটা দূরে, সিএনজি চালিয়ে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। যেহেতু শীতের দিন, সেহেতু আমি একটু ধীরে ধীরে সিএনজি চালিয়ে রওনা দিলাম। তবে যাওয়ার সময় আমার কোনো অসুবিধা হল না। একেবারে নির্ধিদায় নির্বিঘ্নে পৌঁছে গেলাম খাইলাঝুরি বাজারে। সেখানে গিয়ে আমি যাত্রী নামালাম। তখন প্রায় রাত ১১টা। আর রাত ১১টা বলতে গ্রামে ঠিক কতটা রাত এটা বলে বোঝানো যাবে না। তার উপরে আবার শীতের দিন। আমি সেখানে যাত্রী নামিয়ে ভাড়াটা নিয়ে আবার রওনা দিলাম নিজের গ্রামের উদ্দেশ্যে। খাইলাজুড়ি বাজার থেকে আমার বাড়িতে আসতে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগবে। আর এই পথে রয়েছে একটি পুরনো শ্মশান। সেই শ্মশানটিকে মানুষ ভয়ানক জায়গা বলে আখ্যা দিয়েছে। দিনের বেলা এখানে কিছু লোক আসা যাওয়া করলেও রাতে একেবারেই এই জায়গাটা জনমানুষ শূন্য থাকে। অনেকে বলে এই শ্মশানের বাইরে অনেক মানুষ অনেকবার অনেক রকম অবয়ব দেখতে পেয়েছেন। কেউ কেউ বলে মাথা কাটা মানুষ দেখতে পেয়েছে, আবার কেউ কেউ বলে তারা মাথা কাটা ঘোড়া দেখতে পেয়েছে। তবে এই সবকিছু আমার মনের ভিতর একেবারেই আসেনি। আমি মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা হলাম। তবে যখনই আমি শ্মশানের সামনে এলাম, তখনই আমার সাথে ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার মনে হল আমার সিএনজির সামনে একটা অনেক বড় বিড়াল দৌড়াচ্ছে। চেহারা দেখে সেটা বিড়াল মনে হলেও সেই পশুটির ভাজিক রূপ দেখে মনে হয় সেটা কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণী, যেমন হায়নার মতো। আমি অনেকবার সিএনজি হর্ন বাজানোর পরও পশুটি আমার গাড়ির সামনে থেকে সরছে না। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ও আগে চলে যাক। আমি সিএনজির গতি অনেকটা কমিয়ে দিলাম। তবে যেই না আমি সিএনজির গতি কমিয়ে দিলাম, ঠিক তখনই দেখলাম প্রাণীটিও খুব ধীরে ধীরে দৌড়াচ্ছে। আমি আবার সিএনজির গতি বাড়িয়ে দিলাম। এবার দেখি প্রাণীটি আরো জোরে জোরে দৌড়াচ্ছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। একটা সময় প্রচণ্ড বিরক্ত হয়ে আমি সিএনজির গতি অনেক বাড়িয়ে দিই। পরক্ষণে আমার মনে হল ওই প্রাণীটি আমার সিএনজির নিচে পিষ্ট হয়ে গেছে। সিএনজিটাও অনেক জোরে ঝাঁকানি লাগল। মনটা কেমন যেন সায় দিল না। একটু সামনে এগিয়েই আমি সিএনজিটাকে দাঁড় করে দিলাম। একেবারে শ্মশানের সামনেই তড়িঘড়ি করে সিএনজি থেকে বের হলাম এবং দৌড়ে পিছনে গেলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি মৃত প্রাণীটাকে খুঁজতে লাগলাম। তবে সেখানে কোনো মৃত প্রাণী ছিল না, এমনকি রাস্তায় কোনো রক্তের দাগও ছিল না। এটা দেখে আমার প্রচণ্ড ভয় হচ্ছিল। চারপাশের বাতাস কেমন যেন গরম হয়ে গেছে। খুব অস্বস্তি বোধ করছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি দৌড়ে আবার সিএনজির সামনে আসলাম। এসে যেই না সিএনজিতে উঠতে যাব, তখন দেখি আমার সিএনজির সামনে গ্লাসের উপরে প্রচণ্ড পরিমাণ তাজা রক্ত থই থই করছে। এছাড়া আমার সিএনজির লুকিং গ্লাসেও অনেক রক্ত লেগে আছে। এটা দেখে আমার হাড় হিম হয়ে এলো। আমি কি করব, দৌড়াবো নাকি সিএনজি চালিয়ে চলে আসব, কিছুই বুঝতে পারছিলাম না। কোনোভাবে সিএনজিতে উঠে আমি গাড়ি স্টার্ট করি এবং খুব দ্রুত গাড়ি চালাতে থাকি। একটা সময় আমার মনে হল আবার সেই বিড়ালটা আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। তবে এবার বিড়ালটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, খুব আবছাভাবে দেখা যাচ্ছে। কিন্তু এই না বিড়ালটা আমার গাড়ির নিচে পিষ্ট হল, তাহলে এই বিড়ালটা আবার কি করে আসলো? এটা চিন্তা করতে আমি যেই না গাড়ির লুকিং গ্লাসে আমার চোখ দিলাম, তখন দেখতে পেলাম আমার গাড়ির পিছনে কোনো একটা মেয়ে দৌড়াচ্ছে। পরনে তার সাদা রঙের সালোয়ার কামিজ, মাথার চুলগুলো খোলা। সে যেন আমার কাছে সাহায্য চাইছে, বারবার পিছন থেকে আমাকে ডাকছে। তাকে দেখে আমার ভিতরে অনেক সহানুভূতি কাজ করল। আমি সিএনজিটাকে দাঁড় করালাম এবং গাড়ি থেকে না নেমে দুই মিনিট গাড়িতে বসে অপেক্ষা করলাম, যাতে সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতে পারে। তবে ততক্ষণও মেয়েটি সেখানে এসে পৌঁছালো না। বিষয়টা খুব চিন্তার মনে হলো। ভাবলাম মেয়েটির সাথে ওই বিড়ালটি আবার কোনো কিছু করল না তো। এটা ভেবে আমি গাড়ি থেকে বের হলাম এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। পেছনে এগিয়ে গিয়ে আমি মেয়েটিকে খুঁজতে লাগলাম, তবে মেয়েটি কোথাও ছিল না। তারপরে যেই না আমি পিছনে ঘুরে সিএনজির দিকে যেতে শুরু করলাম, তখনই আমি দেখলাম সেই মেয়েটি আমার সিএনজির উপরে দাঁড়িয়ে রয়েছে। সে রক্ত চক্ষু করে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের ভিতরে মনে হচ্ছে চোখ নেই, সেখানে যেন অতল গহ্বর। আগুনের গোলা সেখানে জ্বলছে আর সেই আগুন উপচে মাটিতে পড়ছে। তার চোখের দিকে তাকিয়ে আমি যেন হতবাক। ততক্ষণে ভয়ে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। কোথাও থেকে ঠান্ডা বাতাস এসে আমার কানের কাছ থেকে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে সেই ভয়ানক মেয়েটির পাশে বিড়ালটি এসেও দাঁড়াল। এটা দেখে আমি কি করব, কোথায় যাব কিছুই বুঝতে না পেরে মনে মনে ভাবলাম এই মেয়েটি তাহলে মানুষ নয়, এ অন্য কিছু। বারবার কোরআনের আয়াত পাঠ করার চেষ্টা করলাম, কিন্তু সেদিন যেন কোনো কিছুই আমার মনে আসছিল না। অনেক কষ্ট করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কিন্তু আমি পড়তে পারছিলাম না। কে যেন আমার মুখ বন্ধ করে দিচ্ছিল, মনে হচ্ছিল আমার মুখ কেউ সেলাই করে দিয়েছে। মনে মনে ভাবছি দৌড় দেব, কিন্তু দৌড় দিতে পারছিলাম না। কেউ হয়তো আমার পা দুটোকে মাটির সাথে আটকে দিয়েছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমার সামনে দাঁড়ানো দুটি অবয়ব আমার দিকে তাকিয়ে তাকিয়ে ভয়ানক দৃষ্টিতে হেসে চলেছে। অনেকক্ষণ এরকম লুকোচুরি খেলার পর সেই অবয়ব যে আমাকে লক্ষ্য করে বলে ওঠে, কিরে কোথায় পালাবি, আজকে তোকে শেষ করে ফেলব, আমাদের জায়গা দখল করেছিস, তোর এত বড় সাহস, তুই আজ বাঁচবি না, তুই মরবি, তুই মরবি। এই কথা শুনে আমার হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। কোন মতে আল্লাহর নাম নিয়ে সাহস সঞ্চার করে এক দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমি কোথায় যে যাচ্ছি নিজেই কিছু বুঝতে পারছি না, শুধু মনে হচ্ছিল বাঁচতে হলে দৌড়াতে হবে। ততক্ষণে আমার পিছনে ভয়ানক ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কোনো এক ভয়ানক বস্তু আমার পিছনে দৌড়াতে দৌড়াতে আসছে, আর সে আমার পথে গাছপালা বাড়ি ঘর যা পাচ্ছিল সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিচ্ছিল। আমি একবারের জন্য পিছনে ফিরে তাকালাম না, শুধু আল্লাহর নাম করছি আর দৌড়াচ্ছি। কতক্ষণ দৌড়িয়েছি নিজেও জানি না, পাগলের মতো দৌড়াতে দৌড়াতে একটা সময় একটা মাঠের মধ্যে এসে আমি মুখ থুবড়ে পড়ে যাই। সেখান থেকে উঠে সামনের দিকে তাকাতে দেখি দূরে একটা বাজারের মতো, সেখানে অনেকগুলো দোকানে লাইটের আলো জ্বলছে। আমি দিশেহারা হয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে করতে সেখানে চলে যাই, এবং সেখানকার মানুষ আমাকে দেখে ছুটতে ছুটতে আমার কাছে চলে আসে। আমি মুখ থুবড়ে রাস্তায় পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমি একটি দোকানের টেবিলের উপর শুয়ে আছি, আমার চারপাশে উৎসুক জনতা দাঁড়িয়ে আছে। তবে সবার মুখে একটাই প্রশ্ন, এত রাতে কিভাবে এখানে আসলাম, আমার কি হয়েছে? একটু সুস্থ বোধ করার পর আমি পুরো ঘটনাটা তাদের সকলকে খুলে বলি। আমার মুখে সব কথা শুনে তারা সবাই সিদ্ধান্ত নেয় আমাকে নিয়ে শ্মশানের সামনে যাবে এবং আমার সিএনজিটা উদ্ধার করবে। তারপরে আমি সেখানকার মানুষের সহায়তায় চলে যাই শ্মশানের সামনে। সেখানে গিয়ে আমরা যা দেখি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সেখানে গিয়ে দেখি আমার সিএনজিটা একেবারে আগুনে পুড়ে ঝলসে গেছে। কেউ মনে হচ্ছে আমার উপরে রাগ দেখিয়ে আমার সিএনজিটাকে জ্বালিয়ে দিয়েছে। ক্ষত বিক্ষত সিএনজিটা রাস্তার পাশে পড়ে আছে, দুমড়ে মুচড়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেখানকার মানুষের সহায়তা নিয়ে পরবর্তীতে সিএনজিটাকে গ্যারেজে নিয়ে আসছি এবং সিএনজির মালিক আমাকে প্রায় ৪০,০০০ টাকা জরিমানা করে। একে তো গ্রামের বাড়ি ইনকামের কোনো পথ নাই, ৪০,০০০ টাকা জরিমানা দিয়ে আমার পথে বসার অবস্থা। ঘটনাটা এখানে শেষ হলে পারত রাসেল ভাই, তবে ঘটনা এখানে শেষ হয়নি। সিএনজিটা পুড়ে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ আমাদের সাথে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। এক সপ্তাহ পরে একদিন রাতে আমার ছোট মেয়ে তার রুমে বসে পড়াশোনা করছিল। যথারীতি আমি খাটের উপর শুয়ে আছি, আমার স্ত্রী রান্নাঘরে রান্না করছিল। এক সময় কারেন্ট চলে যায়, মনে হয় ৩-৪ মিনিট কারেন্ট ছিল না। এর ভিতরে আমার ছোট মেয়ের চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে ওই ঘরে যাই। সেখানে গিয়ে দেখি ও প্রচন্ড ভয় পেয়ে বিছানার উপরে এক কোনায় বসে আছে। আমি ওকে ধরি, কোলে তুলে নিই এবং জিজ্ঞেস করি, মা তোমার কি হয়েছে? তখন ও যেটা বলল সেটা শুনে আমি এবং আমার পরিবারের সবাই হতবাক। তখন ও আমাকে বলল, বাবা আমি এখানে পড়তে বসছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমি চেয়ার থেকে উঠে রান্নাঘরে মায়ের কাছে যেতে চাইলাম। তখনই আমার মনে হল ঘরের ভিতরের বাতাসটা কেমন গরম হয়ে গেছে, চারিদিকে যেন সবকিছু বাতাসে উড়ে যাচ্ছে, ঘরের ভিতরে আমি ছাড়া অন্য কেউ আছে। তখন আমি ভাবলাম মা হয়তোবা আমার কাছে এসেছে। আমি তখন বললাম, মা মা তুমি এসেছ, একটা মোমবাতি জ্বালিয়ে দাও। কিন্তু আমি কোনো শব্দ পাচ্ছিলাম না, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে। একটা সময় আমার কানের কাছে কোনো গরম নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনতে পাই এবং চারপাশে মনে হলো চারপাশটা অবয়ব আমাকে ঘিরে ফেলেছে। কেউ একজন এসে আমার কানের কাছে বলল, এখান থেকে চলে যা, না হলে সবাই মরবি, কেউ বাঁচবে না, কাউকে বাঁচতে দেব না, এটা আমাদের জায়গা। এই কথা বলে সে চলে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর তার সাথে সাথে কারেন্ট চলে আসে। কারেন্ট আসার সাথে সাথে টেবিলের উপরে আমার খাতার দিকে নজর যায়। সেখানে আমি দেখি কেউ রক্ত দিয়ে লিখে দিয়েছে, তোরা এখান থেকে চলে যা, না হলে সবাই মরবে। এটা দেখি নিজেকে ঠিক রাখতে পারিনি বাবা, আমি প্রচন্ড জোরে চিৎকার করি আর তারপরে তোমরা সবাই আমার ঘরে চলে আসো। মেয়ের মুখে এই কথা শুনে আমরা সবাই যেন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি আমার মেয়ের খাতা চেক করলাম, সত্যি সেখানে রক্ত দিয়ে লেখা আছে, তোরা এখান থেকে চলে যা, না হলে সবাই মরবি। সবকিছু যেন আমাকে প্রচণ্ড চিন্তায় ফেলে দিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এরপরে সব ঘটনা আমি আমার বড় ভাইকে জানাই এবং বড় ভাই বলে আমাদের গ্রামের মসজিদের হুজুরের সাথে সবকিছু নিয়ে আলোচনা করতে। সেদিন বিকালেই আমি আসরের নামাজ আদায় করে মসজিদে হুজুরের সাথে দেখা করি এবং হুজুরকে সব ঘটনা খুলে বলি। হুজুর আমাকে আশ্বস্ত করেন তিনি আমার বিষয়টা দেখবেন। তিনি আমাকে শুক্রবার দিন দুপুরে জোহরের নামাজের পর তার সাথে যোগাযোগ করতে বলেন। আমি বাসায় চলে আসি। আমার স্ত্রী সেদিন পিঠা তৈরি করছিল। আমরা সবাই এক রুমে ছিলাম কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শুক্রবার পর্যন্ত সবাই একসাথে এক রুমে ঘুমাব। আমার স্ত্রী পিঠা তৈরি করা শেষ, আমরা সবাই পিঠা খেলাম। এরপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব। রাত তখন আনুমানিক 10টা বাজে। তখন আমি এবং আমার দুই মেয়ে বিছানায় শুয়ে পড়েছি। আমার স্ত্রী তখন আমাকে বলল, শোনো আমি পুকুর থেকে থালা বাসন ধুয়ে নিয়ে আসছি, তোমরা শুয়ে পড়ো, আমি এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ব। এই কথা বলে আমার স্ত্রী থালা বাসন নিয়ে পুকুরে চলে যায় এবং আমি আর আমার দুই মেয়ে বিছানায় শুয়ে শুয়ে গল্প করছি। আমাদের পুকুরটি ছিল বাড়ির সাথেই আর পুকুরটি ছিল সিঁড়ি বাঁধানো ঘাটের। আমার স্ত্রী থালা বাসন নিয়ে পুকুরের ঘাটে বসে সেগুলো পরিষ্কার করে পানিতে ধোয়া শুরু করল। একটা সময় তার হাত থেকে একটি প্লেট পানিতে পড়ে গেল। সে তখন প্লেটটি ধরতে গিয়ে পা পিছলে পুকুরের ভিতর পড়ে গেল। এরপর প্লেটটি নিয়ে সে যখন পুকুরের উপরে উঠে আসছিল তখন সে খেয়াল করে পুকুরের ঘাটের দুপাশে থাকা দুটি নারিকেল গাছে দুজন মানুষ উল্টো হয়ে উঠছে, অর্থাৎ মানুষ দুটির মাথা নিচের দিকে এবং পায়ের দিকটা উপরে, এইভাবে তারা গাছে উঠছে। এটা দেখে আমার স্ত্রী প্রথম অবস্থায় একটুও ভয় পায়নি, তবে যথারীতি জিজ্ঞেস করল, কে কে ওখানে, কারা এত রাতে নারিকেল গাছে উঠছে? তবে তার কথা শুনে অবয়ব দুটি যেন কোনো কিছুই বলল না, তারা মনের মতো নারিকেল গাছে উঠতে শুরু করল। আমার স্ত্রী আবারও জিজ্ঞেস করল, কে ওখানে, কারা আপনারা? কিন্তু অবয়ব দুইটি কোনো আওয়াজ করল না। এবার আমার স্ত্রী একটু ভয় পেয়ে গেল। সে ধীরে ধীরে থালা বাসন সহ পুকুর থেকে উপরে উঠে আসে এবং বাড়ির পথে রওনা দেয়। সে যখন ঘরের একেবারে কাছাকাছি চলে আসে তখন সে আবারও পিছন দিকে করে তাকায়। এরপর সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য একদমই সে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সেই অবয়ব দুটি আবারও গাছ থেকে নিচের দিকে নামছে, তবে এবারও তাদের পা দুটি উপরে রয়েছে, মাথাটা নিচে রয়েছে, অর্থাৎ উল্টোভাবে দুটি অবয়ব গাছ থেকে নিচে নামছে। তারা যেন আমার স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। তাদের চেহারা ছিল প্রচণ্ড ভয়ানক, তাদের মুখগুলো ছিল থেতলানো, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে, মনে হচ্ছে কেউ তাদের চেহারাটাকে ঝলসে দিয়েছে। তাদের মুখ থেকে লালা ঝরছিল আর তার সাথে সাথে চেহারা থেকে পচা গলা মাংস খসে খসে মাটিতে পড়ছিল। এটা দেখে আমার স্ত্রী নিজেকে স্বাভাবিক রাখতে পারে নাই। সে বাড়ির দিকে জোরে দৌড় দেয় এবং একটা সময় সে মাটিতে পড়ে যায় এবং চিৎকার করে। আমরা তার চিৎকার এবং থালা বাসন পড়ে যাওয়ার শব্দ শুনে দ্রুত বাসা থেকে বের হই এবং দেখি আমার স্ত্রী একেবারে বাড়ির দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে ধরাধরি করে তাকে ঘরের ভিতরে নিয়ে যাই। প্রায় ঘণ্টাখানেক পরে তার জ্ঞান ফিরে এবং তার কাছে জিজ্ঞেস করলে সে পুরো ঘটনাটি আমাদের খুলে বলে। আর এই ঘটনা শোনার পর আমি এবং আমার পরিবারের সবাই আরো ভয় পেয়ে যাই। কি করব কিছুই বুঝতে না পেরে আমি সিদ্ধান্ত নেই যত দ্রুত সম্ভব হুজুরের সাথে যোগাযোগ করব। সেই রাতে আমাদের কারোর চোখে আর ঘুম আসল না। নির্ঘুমভাবে কোনো মতে রাতটা পার করলাম। সকাল হতে না হতেই আমি হুজুরকে আবার ফোন করলাম। হুজুর আমার কথা শুনে আমাকে বললেন, আপনি আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আসেন। হুজুরের কথা মতো জোহরের নামাজ পড়ে আমি আমার পরিবারের সবাই হুজুরের বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে হুজুরকে এই কয়েকদিনে যা যা ঘটেছে সবকিছু বুঝিয়ে বলি। হুজুর আমার কথা শুনে বলেন, দেখুন আপনারা সবাই বাহিরে বসুন, আমি আমার বন্ধু জিনদের সাথে কথা বলি, এরপরে আল্লাহর রহমতে আপনাদের সমস্যার সমাধান করতে পারব। হুজুরের কথা মতো আমরা বাহিরে বসে থাকি এবং হুজুর রুমের ভেতরে চলে যান। তার প্রায় 10 মিনিট পরে হুজুরের রুম থেকে আমরা কথোপকথনের আওয়াজ শুনতে পাই। মূলত হুজুর তার বন্ধু জিনদের সাথে কথা বলছে। এভাবে কেটে যায় প্রায় 30 মিনিট। এরপরই হুজুরের রুমে ঝড় উঠতে শুরু করে। মনে হচ্ছে প্রচণ্ড বাতাসে হুজুরের বাড়ি লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে। হুজুরের রুম থেকে প্রচণ্ড ধস্তাধস্তির শব্দ আসছিল। আমরা বুঝতে পারছিলাম না ভিতরে কি হচ্ছে। বারবার হুজুরের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হুজুর কারোর সাথে প্রচন্ড আওয়াজ করে তর্ক করছিল। চারদিকে থমথমে অবস্থা, ভয়ে ভীত হয়ে আমরা চারজন একে অপরের সাথে জড়াজড়ি করে হুজুরের বাড়ির বারান্দায় বসে আছি। প্রায় ৪০ মিনিট পরে হুজুরের ঘরের ভিতর সব শব্দ বন্ধ হয়ে যায়, একেবারে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমরা হাত ছেড়ে বাঁচি, হুজুর রুম থেকে বের হন এবং বের হয়ে আমাদের যা বলে সেটা শুনে আমরা একেবারেই হতবাক হয়ে যাই। হুজুরের কথা ছিল কিছুটা এরকম, দেখেন আমি আমার বন্ধু জিনদের সাথে কথা বলি এবং জানতে পারি কারা আপনাদের সাথে এরকম করছে। এরপর আমার বন্ধু জিনেরা আমাকে বলে দুইটা শয়তান জিন আপনাদের উপর সবসময় লক্ষ্য রাখছে, তারা বারবার আপনাদের ভয় দেখাতে চেষ্টা করছে এবং আপনাদেরকে আপনাদের বাড়ি থেকে উৎপাত করার চেষ্টা করছে। কিন্তু কেন আপনাদেরকে আপনার বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে সেটা কিছুতেই আমার বন্ধু জিনেরা আমাকে বলতে পারছিল না। তাই আমি রুকেয়ার মাধ্যমে এবং আমার বন্ধু জিনদের সহায়তায় সেই দুই জিনকে আমার সামনে হাজির করতে বাধ্য করি। তারা আমার সাথে অনেক তর্ক বিতর্ক করে এবং একটা সময় আমি তাদের জিজ্ঞাসা করি, তোমরা কেন এই পরিবারটিকে শান্তিতে থাকতে দিচ্ছ না, তাদের ক্ষতি করার চেষ্টা করছ। তখন ওই শয়তান জিন দুটি আমাকে বলে, আপনারা যেখানে ঘর তুলেছেন সেখানে পুরনো দুটি তেঁতুল গাছ ছিল, সেই দুটি তেঁতুল গাছে ওই শয়তান জিন দুটি প্রায় ১০০ বছর ধরে বসবাস করছিল। আপনারা সেখানে আসেন এবং সব গাছের সাথে ওই তেঁতুল গাছ দুটিও কেটে ফেলেন এবং সেখানে নতুন ঘর তুলে আপনারা বসবাস শুরু করেন। মূলত ওদের বসবাসের তেঁতুল গাছ দুটিকে আপনারা কেটে ফেলে ঘর তুলে আপনারা সেখানে থাকছেন, এটা ওরা কিছুতেই মেনে নিতে পারছিল না। তবে ওদের নিজেদের আবাসস্থল ধ্বংস করে আপনারা ঘর তুলে সেখানে থাকবেন এটা ওরা সহ্য করতে পারছিল না। তাই ওরা বিভিন্নভাবে আপনাদেরকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে তাড়াতে চাইছে। তারপরেও আমি তাদেরকে বলি, তোমরা ওখান থেকে চলে যাও, এই পরিবারটিকে ভালোভাবে থাকতে দাও। তখন ওই শয়তান জিন দুটি আমাকে অনুরোধ করে বলে, হুজুর আমরা আপনাকে শ্রদ্ধা করি, তবে আমাদের পক্ষে এই বাড়ি ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব, কারণ আমরা অনেকদিন যাবৎ এখানে বসবাস করছি। তার চাইতে ওরা যদি ওদের ঘরটা সরিয়ে নেয় এবং ঠিক আগের জায়গায় দুটি তেঁতুল গাছ লাগিয়ে দেয় আমরা সেখানেই থাকব, তবে আমরা কথা দিচ্ছি ওদের কোনো ক্ষতি আমরা কোনো দিন করব না। যদি ওরা আমাদের থাকার জায়গা নিয়ে কোনো রকম সমস্যা না করে তাহলে আমরাও কোনোদিন ওদের কোনো রকম ক্ষতি করব না, আমরা আপনাকে কথা দিচ্ছি। এই কথা বলে হুজুর কিছুটা থেমে যায় এবং পরবর্তীতে আবারও বলতে শুরু করে, দেখেন ভাই, ওরা কথা দিয়েছে ওরা আপনাদের আর কোনো ক্ষতি করবে না, তাই আপনাদের জন্য এটাই ভালো হবে, আপনারা ঘরটা ওখান থেকে একটু সরিয়ে নিন এবং আগের জায়গায় আবারও দুটি তেঁতুল গাছ রোপণ করুন, ওরা কখনোই আপনাদের আর কোনো ক্ষতি করবে না। হুজুরের কথা শুনে এবং আমার পরিবারের সকলের মত নিয়ে আমি হুজুরকে কথা দেই, আমি ওখান থেকে ঘরটি সরিয়ে ফেলব এবং দুটি গাছ রোপণ করব। ঠিক তার কয়েকদিনের মধ্যেই আমি ওই জায়গা থেকে আমার ঘরটা আরো একটু দূরে সরিয়ে নিই এবং ওখানে আবার দুটি তেঁতুল গাছ রোপণ করি। সেদিনের পর থেকে কেটে গেছে ৪ বছর, তবে এখন আর আমাদের সেরকম কোনো সমস্যা হচ্ছে না, ওই জিন দুটো আমাদের আর কোনো ক্ষতি করেনি। ধীরে ধীরে তেঁতুল গাছ দুটি বড় হচ্ছে, আমার বাড়ির চারপাশে জিন দুটির অস্তিত্ব অনুভব করি, তবে তারা কখনো আমাদের সামনে আসেনি আর আমাদের কোনো ক্ষতি তারপরে করেনি। এই ছিল ঘটনা রাসেল ভাই। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভুল.com এ শেয়ার করবেন, আমি গুছিয়ে লিখতে পারি না, লেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ঘটনাটি যদি সিলেক্ট করা হয় তাহলে কততম এপিসোডে আমার ঘটনাটি পড়ে শোনাচ্ছেন সেটা অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। আর এই ঘটনাটি যদি সিলেক্ট করা হয় তাহলে আমার কাছে থাকা আরও কিছু ভয়ানক সত্য ভৌতিক ঘটনা আমি অতি শীঘ্রই ভূত.com এ লিখে পাঠাবো। সর্বোপরি একটা কথাই বলতে চাই, ভূত.com আরো এগিয়ে যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা ভূত.com এর সাথেই থাকবেন।
অপেক্ষা করতে করতে ক্লান্ত, আর সে কারণেই আমরা খুব
খুঁজছিলাম কিছু ভয়েস আর্টিস্ট যারা আমাকে হেল্প করতে পারেন, পড়ে শোনাতে পারেন কিছু কিছু ঘটনা। সেরকম কিছু ভয়েস আর্টিস্ট আমরা পেয়েও গিয়েছি, আর তাঁদের মধ্যে একজন হচ্ছেন সুমন। সুমন আজকেও একটি ঘটনা পড়ে শোনাবেন, তবে তার আগে যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেছেন যে এই ঘটনাটির শিরোনাম হতে পারে মেহের আলী, ভারতের আসাম রাজ্যের একটি ঘটনা। বিস্তারিত আমরা শুনব সুমনের কাছ থেকে। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ শাহাদাত খান, ঢাকা ঠোঠা বাজার মুসলিমবাগ কামরাঙ্গীর চর থেকে বলছি। আজকে যে ঘটনাটা বলবো সেটি আমার সংগ্রহ করা, যদি কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি ঘটনাটি বলছি। ঘটনার শিরোনাম মেহের আলী দিতে পারেন। ঘটনা এক, স্থান ভারতের আসাম রাজ্যের দরং জেলার ধলপুর চরের পাড়ের একটি গ্রাম। প্রত্যক্ষদর্শী মেহের আলী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। সব ভয় শুরু হয় হঠাৎ করে নয়, কিছু ভয় নিঃশব্দে জন্মায় বাতাসের ফাঁকে ছায়ার মাঝে, নিঃশ্বাসের অদৃশ্য ভারে। সেই ভয় ধীরে ধীরে শরীরে ঠোকে, মাথার পেছনে ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় আর ফিস ফিস করে বলে, পেছনে তাকাস না। মেহের আলীর বয়স এখন 72। ধলপুর চরের পাশে ব্রহ্মপুত্রের এক ভাঙা ধার ঘেঁষে তার টিনের ঘর। তিনি একসময় গ্রামের হাই স্কুলে পড়াতেন। সবাই তাকে জানে সৎ, ধর্মবিরু ও একঘেয়ে মানুষের মতো। কিন্তু আমি যখন তাকে প্রথম দেখি তার চোখের ভিতর কি যেন এক তীব্র ছায়া ছিল, এরকম চাপা আতঙ্ক যা কোনো সাধারণ মানুষ বহন করতে পারে না। তিনি বলেছিলেন, একজন মানুষ যখন আল মাকসুরকে দেখে সে আর মানুষ থাকে না, আমি মানুষ নই। 2004 সালের জুন, আসামের বর্ষা যেন নিজেই একটা প্রাণী, গিলে খায় নদী খড় প্রাণ। চরের মানুষ প্রতিদিন জেগে উঠে দেখে কোনো ঘর বেশি গেছে, কোনো চরের জমি নেই, মাটি কাঁপে, নদী হাঁসফাঁস করে, আর সন্ধ্যার পর বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের পোড়া গন্ধ। এই সময়ই সক্রিয় হয়ে ওঠে গোলাম হোসেন, এক তান্ত্রিক, যার পোড়া কুড়ে ঘরটা ছিল চরের মাঝখানে এক পোড়া জমির উপর। লোকজন বলে সে রাত হলে উচ্চস্বরে কিছু উল্টো আয়াত পড়ত, কে যেন বলেছিল সে আল মাকসুরকে ডাকছে। আল মাকসুর এক ভয়ঙ্কর জিন, যার মুখ কেউ কোনো দিন দেখে না, কারণ যে দেখে সে আর জীবিত থাকে না। তাকে ডাকার নিয়ম সবার জানা নয়, কিন্তু ত্যাগের মূল্য জানে সবাই। তিনটি খাসি, একটি গরু এবং একটি মানুষের আত্মা। এক রাতে গ্রামের এক কোনায় বাতি নিভে গেল হঠাৎ। কেউ একজন বলল গোলাম হোসেন সেদিন নিজের ছায়াকে পুড়িয়ে দিয়েছে, সে বিশ্বাস করত তার ছায়ার বিনিময়ে সে মাকসুরকে দাস বানাতে পারবে। সেই রাতেই আমি দেখেছিলাম মেহের আলী চুপচাপ মসজিদের পেছনে দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা, সে কাঁপছিল না, দোয়া পড়ছিল না, শুধু ফিস ফিস করে বলছিল সে এসেছে, এবার আর কেউ বাঁচবে না। গোলাম হোসেন রাতের আধারে তিনটি খাসি আর একটি গরু নিয়ে যায় সেই পোড়া জমিতে। তান্ত্রিক চক্র তৈরি করে, আগরবাতি না, অদ্ভুত সব কাঠ পোড়ায়, যার ধোয়া ছিল কালো, ভারী আর রক্তের মতো গন্ধে ভরা। তারপর শুরু হয় বলি। মানুষেরা কুকুরের মতো চিৎকার শুনতে পায়, কিন্তু সেটা কুকুর নয়, মনে হচ্ছিল কোনো মৃত শিশু চিৎকার করছে। পরদিন সকালে লোকেরা যখন সেখানে যায় তারা দেখে গোলাম হোসেনের ঘরের দরজা খোলা, তার দেহ নেই, তার ছায়া ঝুলে আছে ছাদের সঙ্গে, ছায়া দেহ নয়। তার উঠানে রক্তমাখা পাঁচটি পা, তিনটি খাসির, একটি গরুর আর একটি মানুষের, যেটা কারো ছিল না। মেহের আলী বললেন, রাতটা আমি ভুলিনি, আমি ঘুমোচ্ছিলাম না, জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়েছিল, পেছনে ঘুরে মাথা নেই, শুধু কাঠ আর ধোয়ার মতো নড়ছে। আমি ধোয়া পড়তে শুরু করলাম, হঠাৎ একটা নিঃশ্বাস আমার ঘাড়ে, ঠান্ডা লোম খাড়া করে দেওয়ার মতো। একটা কণ্ঠ বলল, তুই পেছনে তাকাস না, ও এখন তোর পাশে দাঁড়িয়ে। আমি জানি ওটা আল মাকসুর ছিল, গোলাম হোসেন তাকে শুধু ডাকেনি, মুক্ত করেছে, এখন সে হাঁটে, সে খোঁজে নতুন দেহ, নতুন ছায়া। এক মা তার শিশুকে কোলে নিয়ে ঘুমিয়েছিল, সকালে উঠে দেখে কোল খালি, জানালার কাছে রক্তে লেখা তুই তাকিয়েছিলি। একজন কিশোর আয়নার সামনে দাঁড়িয়ে রাত দুইটায়, সে আয়নায় দেখে তার পেছনে দাঁড়িয়ে তার নিজের মুখ, কিন্তু উল্টো করে টানা হাসি। একজন ইমাম এশার নামাজ শুরু করেন, রাকাতের মাঝখানে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, মসজিদে আর কেউ ছিল না। পরে পাওয়া যায় শুধু রক্তের লেখা শব্দ, আল্লাহ নয়, আমি। মেহর আলী চুপ থাকেননি, সাত দিন রোজা রেখে দিনের পর দিন নামাজ পড়ে ঘরের চার কোণে লিখে রাখেন পবিত্র আয়াত। কিন্তু এক রাতে বাতি নিভে যায় আর ছায়া ফিরে আসে। সে বলে, তুই চেষ্টা কর, আয়াত লেখ, দোয়া পর, কিন্তু আমি তোর পেছনে থাকব যতক্ষণ না তুই নিজেই ফিরে তাকাস, কারণ তোর ছায়াও এখন আমার। আজও মেহর আলী বেঁচে আছেন, কিন্তু তার ঘরে আয়না নেই, জানালাগুলো পাথর দিয়ে বন্ধ, সে কারো চোখে চোখ রাখে না, কথা বলতে বলতে বারবার থেমে যায়, যেন কানে কেউ ফিস ফিস করছে। একদিন সে বলেছিল, আমি জানি আমি মরিনি, কিন্তু আমি মরে গেছি। যেদিন তাকিয়েছিলাম আমার ছায়া আমার ছিল না, পেছনে শুধু গল্প নয়, এটা এক ভয়ানক সত্য যা চর ভাঙনের মধ্যে জন্ম নিয়েছে, যেটা এক ভুল তান্ত্রিকতা এক ভয়াল অস্তিত্বকে খুলে দিয়েছে। মেহর আলীর জীবন সাক্ষ্য দেয়, ভয় শুধু গল্পে থাকে না, ভয় পাশে দাঁড়ায়, নিঃশ্বাস নেয়, আরেকদিন চুপচাপ বলেই ফেলে, তুই পেছনে তাকাস না। ঘটনা দুই, ধলপুর জ্বরের বাতাসে আজকাল একটা কিছুর গ্রান মিশে থাকে, কেউ বলে ওটা পুরন্ত কাঠের নয়, মৃত আত্মার গন্ধ। ওই গন্ধ বাতাসে আসে সূর্য ডোবার পর, যখন নদীর জল ধীরে ধীরে ঘোলাটে হয় আর কাকেরা একসঙ্গে ডাকতে শুরু করে অকারণে অনিয়মিতভাবে, যেন কারো মৃত্যুর পূর্ব ঘোষণা। গোলাম হোসেন নিখোঁজ হওয়ার পর চরের মানুষ বদলে যায়, কেউ নিজের নাম ভুলে যায়, কেউ আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, এটা আমি না, এটা কে? আর কেউ কেউ ঘরের দরজা বন্ধ করে চুপচাপ কাঁদে, চোখে ফাঁকা দৃষ্টি, ঠোঁটে একটা মাত্র উচ্চারণ, সে আসছে। একদিন হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ হঠাৎ মাটিতে পড়ে যান, কেউ তাকে ছুঁতেও সাহস করে না, তার হাত কাঁপছিল, চোখ খোলা, মুখে ফেনা জমে উঠেছিল। সে জোরে গর্জন করে বলেছিল, ছায়ারা ফিরে এসেছে, ওরা নিজেদের খুঁজছে, কিন্তু আমরা সবাই ছায়া চুরি করে বেঁচে আছি। পরদিন সে নিখোঁজ হয়, তার ঘরে পাওয়া যায় কেবল একটা পুরানো চারপাশ আর মাঝখানে একটি দুধ সাদা আয়না, যার মধ্যে কেউই নিজের প্রতিবিম্ব দেখতে পায় না। মেহের আলী, যিনি বহু বছর ধলপুর চরের অদৃশ্য বাঁধনকে বুঝতে পেরেছিলেন, এখন আর কারো সঙ্গে একা কথা বলেন না, তবু এক সন্ধ্যায় আমাকে ডাকলেন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত কম্পন, কাঁপা কণ্ঠ নয়, যেন শব্দটা নিজেই ভয়ে জড়সড় হয়ে আছে। আমি গিয়েছিলাম, দরজায় তিনবার দোয়া পড়ে ফু দিয়ে নিজেই আমাকে ভিতরে ডাকলেন। তার মধ্যে যেন বাতাসও চলাচল করতে ভয় পায়। আলো ছিল না, কেবল দেয়ালের কোণে মৃদু সবুজ আলো ঝলকাচ্ছিল, যা আগুন নয়, বাতি নয়, যেন চোখের ভিতরের কোনো ভৌতিক আলো। তিনি বললেন, তুই জানিস না, গোলাম হোসেন শুধু মকসুরকে ডাকেনি, সে ওকে ছেড়ে দিয়েছিল, বাঁধন কেটে দিয়েছিল। আল মকসুর এখন বাধাহীন, আর ওর তৃষ্ণা শেষ হয়নি, এখন সে শুধু আত্মা খোঁজে না, ছায়া খোঁজে না, খোঁজে স্মৃতি, সে খোঁজে তার দেখা মুহূর্তটা। আমি স্তব্ধ। তিনি চোখ বন্ধ করে তাকিয়ে বললেন, তুই কি কখনো আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রেখেছিস? আমার মুখ শুকিয়ে আসে। তিনি বলেন, তিন দিন আগে রাত তিনটায় আমি ঘুম ভেঙে উঠি, জানালার ওপাশ থেকে কেউ নাম ধরে ডাকছিল, মেহর, মেহর আলী, তুইও তাকিয়েছিলি, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু কাছে আচরের দাগ, ছায়ায় আঁকা পাঁচটি আঙুল। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল, আমার নিজের ছায়া তখন ঘরের এক কোণে দাঁড়িয়েছিল আর আমি দরজার সামনে। আমি কথা বলছিলাম না, গলার ভিতর শুকিয়ে কাঠ। তিনি ধীরে ধীরে একটা কাঠের বাক্স খুলে দেখালেন, ভিতর একটি আয়না, কিন্তু সেটা স্বচ্ছ নয়, আয়নার ভিতর কুয়াশা, আর কুয়াশার ভেতরে একটা হালকা মুখ, না মানুষের না কোনো কিছুর। তিনি বললেন, এই আয়নায় যারাই তাকায় তারা নিজেদের হারিয়ে ফেলে, মাকসুর তাদের স্মৃতি খায়, তাদের চোখের পেছনের সব কিছু শুষে নেয়, যতবার তাকায় ততবার সে ফিরে আসে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, আপনি কিভাবে জানেন এসব? তিনি মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বললেন, কারণ আমি একবার তাকিয়েছিলাম, মাত্র এক সেকেন্ড। তারপর তিনি বললেন, সে মুহূর্তে একটা নারী কণ্ঠ শুনেছিলাম, কান্নায় ভাঙা কণ্ঠ, আমার ছায়া নেই, আমাকে ফেরত দে। তারপর থেকে তার ছায়া ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে, সে একা হাঁটলে পায়ের ছায়া পড়ে না, সে আয়নায় তাকালে তার প্রতিবিম্ব অন্যদিকে ঘুরে থাকে। তিনি জানেন সময় ফুরিয়ে আসছে, আমার ছায়া এখন আমার না, এটা অন্য কারো, আর আমি জানি ও যেদিন আমার পুরো ছায়াটা নিয়ে নেবে আমি তখন খালি খোলস হয়ে যাব, তখন হয়তো আমিই হব সে। এর পরের দিনগুলোতে ধলপুর চর এক মৃত্যুপুরীতে রূপ নেয়। নদীতে মাছ নেই, চরে কুকুর রাত ভোর চেঁচায়, একজন নারীর ঘরের আয়নায় লেখা পাওয়া যায় তুই তাকাসনি, কিন্তু আমি দেখেছিলাম, এক কিশোর পুকুরে পড়ে যায়, তাকে যখন তোলা হয় সে বলে জল দিল না, ওটা চোখ, লক্ষ লক্ষ চোখ, ওরা তাকাচ্ছিল। একদিন সকালে দেখা যায় মেহের আলী ঘর খোলা, সে নেই, ঘরের ভিতর আয়নার সামনে তার জুতা আর ছড়ি, তার আয়নার পেছনে লাল কালি দিয়ে লেখা আমি ফিরে তাকিয়েছিলাম, কিন্তু দরজার বাইরে সকলে এক অদ্ভুত জিনিস খুঁজে পায়, একটা ছায়া, কাছের মতো জমাট, ঠান্ডা, নিস্তব্ধ ছায়া, যা মাটির উপর পড়ে না, মাটির ভেতর দাফন হয়। সেই থেকে ধলপুর চরে কেউ আর আয়না রাখে না, ঘরের আয়নাগুলো ভোরবেলায় নদীতে ফেলে দেওয়া হয়, কেউ এখন আর ছায়া দেখে না, কারণ কেউ জানে না এই ছায়াটা আসলে নিজের না মাকসুরের পাঠানো কোনো ছায়াহীন মৃত্যুর দূত। ঘটনা তিন, ছায়াহীন যারা তারা কখনো পুরোপুরি মরে না। ধলপুর চরে এখন নিশুতি রাত আসে অন্য এক রূপে, নদীর জলে আর ঢেউ ওঠে না, শুধু এক ধরনের অদৃশ্য আন্দোলন হয়, যেন জল নিজেই কিছু খুঁজছে। নদীর ধার ঘেঁষে দাঁড়ানো গাছগুলো ঝুঁকি পড়ে নদীর দিকে, পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত কিছু ফিসফিস, যা ভাষা নয়, অথচ বোঝা যায় তা হুমকি। মেহের আলীর নিখোঁজ হওয়ার পরের দিন থেকেই শুরু হয় ভয়াবহতা। চরের একমাত্র প্রাচীন মসজিদের দরজায় ভোরবেলায় পাওয়া যায় একটা ধাতব থালা, তার উপর রক্ত দিয়ে লেখা নামাজ পড়িস কিন্তু আয়নায় তাকাস না। এটা প্রথমবার নয় কেউ মসজিদের সামনে এমন কিছু রেখে গেছে, কিন্তু এবার ঘটনাটা ছিল ভিন্ন, কারণ মসজিদের ভেতর মাটির ওপরে পাওয়া যায় পাঁচটি মানুষের ছায়া, কিন্তু কোনো মানুষ নেই, হ্যাঁ শুধুই ছায়া, জমাট, ঘন, স্পষ্ট, মাটির উপর নয়, যেন মাটি থেকে উঠে এসেছে। আর প্রতিটি ছায়ার চোখের অংশে ছিল ছোট ছোট ফুটো, যেন কেউ চোখ উপড়ে নিয়েছে। চরবাসীরা ভয় পেতে শুরু করে এমন এক জিনিসকে যার কোনো শরীর নেই, শুধু ছায়া আর স্মৃতি। এক বৃদ্ধা বলেন, মাকসুর এখন স্মৃতি চুরি করে, সে মানুষের মুখ মনে রাখে না, সে মনে রাখে তাদের ভয় পাওয়ার ভঙ্গিটা। রাতে শুরু হয় দ্বিতীয় আতঙ্ক, ঘরের ভিতর থাকা আয়নাগুলো নিজে নিজে ঘুরে যায়। এক কিশোরী বলে ওঠে, আমি আয়নায় তাকাইনি, কিন্তু আয়নাটা নিজে ঘুরে এসে আমাকে দেখে ফেলেছে। তাকে সকালে পাওয়া যায় নদীর পারে, চোখ দুটো ফাঁকা, না অন্ধ না দেখছে, শুধু ফাঁকা। সে শুধু একটাই কথা বলছিল বারবার, আমি তাকাইনি, ও তাকিয়েছিল। ধলপুরের একমাত্র মৌলবি সাহেব তখন গ্রামের প্রান্তে একটা পুরনো বট গাছের নিচে একটি তালপত্র খুঁজে পান, যেটি আরবি হরফে লেখা, কিন্তু শব্দগুলো ছিল এলোমেলো। তার অর্থ পাওয়া যায় এক বায়ুবৃদ্ধ হাফেজের কাছে, তিনি বলেন, এটা দোয়া নয়, এটা অভিশাপ, এখানে লেখা যে তাকায় সে আর নিজে থাকে না, সে যার দিকে তাকায় সে হয়ে যায়। তখনই খবর আসে মেহের আলীর ঘরে যেদিন ছায়া পাওয়া গিয়েছিল সেই দিন রাতে আরেকজন নিখোঁজ হয়েছে, এক যুবক যার কাজ ছিল চরে জাল ফেলা। তাকে পাওয়া যায় সাত দিন পরে একটি গাছের উল্টো পাশে ঝুলন্ত অবস্থায়, তবে তার ছায়া পাওয়া যায় একশো হাত দূরে, একেবারে অন্যদিকে আয়নার সামনে বসানো অবস্থায়। এক রাত আমি নিজে গেছিলাম মেহের আলীর ঘরের সামনে, দূর থেকে দেখি ঘরের ভিতরে আলো জ্বলছে, কিন্তু সেটি আগুনের আলো নয়, সবুজ ঝলকানি নিঃশব্দ আলো। এক পলক তাকাতেই চোখ ব্যথা করে ওঠে, আমি সরে আসার চেষ্টা করি, তখন শুনি সেই কণ্ঠ না পুরুষ না নারী না শিশু, এ যেন সময়ের বাইরে কোনো কণ্ঠ, তুই তাকাসনি কিন্তু তোর ছায়া তাকিয়েছিল। আমি পেছনে ফিরি, দেখি আমার ছায়াটা ঠিক আমার মতো না, তার হাত লম্বা, মাথা হেলে আছে আর চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত। পরদিন আমি এক বাউল সন্ন্যাসীর কাছে যাই, যিনি একসময় বলেছিলেন মাকসুর আসলে মানুষ না, সে এক স্মৃতিভক্ষক, এক সময়কার পাপের প্রতিচ্ছবি। তিনি বলেন মাকসুর এসেছে অন্য জগৎ থেকে, সে সেই সময়ের অংশ যখন মানুষ আয়নায় নিজেকে দেখত না, বরং আয়না দেখে মানুষকে তৈরি করত। তার কথা মুদ্রা করে একটাই উপসংহার দাঁড়ায়, মাকসুর কাউকে মারে না, সে তোমার সেই অংশটাকে চুরি করে নেয় যেটা তুমি একান্ত নিজের বলে মনে করো, তোমার স্মৃতি, তোমার ভয় আর তোমার ছায়া। তখন একটি ঘটনা পুরো চরের ভিতর নতুন মাত্রা নিয়ে আসে। এক কিশোর রাত্রে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় পরদিন এক আয়নার ভিতর, না বাস্তবে না, তার মা এক আয়নায় হঠাৎ তার মুখ থেকে চিৎকার করে ওঠেন, ছেলেটা আয়নার মধ্যে আটকে আছে নির্বাক চোখে কান্না, আর তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দ আসছে না। পাশের দেয়ালে ছেলেটার হাতে লেখা আমি তাকিয়েছিলাম না, আমি শুধু দেখতে চেয়েছিলাম চরবাসীর সিদ্ধান্ত নেয় সব আয়না পুড়িয়ে ফেলা হবে। কিন্তু সেখানেই ঘটে সর্বশেষ ভয়ঙ্কর ঘটনা। এক বৃদ্ধ, যিনি আমৃত্যু নিজের ছায়াকে ভয় পেতেন, বলেন, তোমরা আয়নাকে পোড়াবে? সে তো এখন আয়নার বাইরে। রাতেই তাকে দেখা যায় নদীর মাঝখানে হাঁটছেন, অথচ নদীতে জল নেই, শুধু জমাট অন্ধকার, ছায়ার মতো ঘন ঘন মিশে থাকা কুয়াশা, আর তার পেছনে হাঁটছে আরো ছায়া, মানুষ না, মুখহীন, ফাঁকা, আর ধীরে ধীরে নদীর গভীরে ডুবে যায়। শেষ রাতে ডায়েরিতে লেখা থাকে, মেহের আলী আর নেই, কিন্তু সে যা দেখে গিয়েছিল তা বেঁচে আছে, ছায়ারা এখন আমাদের দেখে, আর যখন আমরা আয়নায় তাকাই তখন আমরা আসলে নিজেকে দেখি না, আমরা দেখি কে আমাদের জায়গা নিতে চলেছে। পরবর্তী পর্বে ছায়াহীন রাত, যেখানে সবকিছু শিকড় উন্মোচিত হবে, তৈরি থাকুন, কারণ আপনি আয়নায় শেষ কবে তাকিয়েছিলেন সেটা কি নিশ্চিতভাবে মনে আছে? তো এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, খুব কষ্ট করে লিখেছি।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাস্তেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে বিদায় নেবার সময় হয়ে গেল। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, সেই সাথে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।